exclusively on FusionBD.com.
শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা এবং দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতের সিক্রেটস অনুষ্ঠানে। বুঝতেই পারছেন আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। নিশ্চয়ই আমার গেস্ট যিনি, তিনি অন চেয়ার এবং তিনি লাখ লাখ মানুষকে কনফেস করবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে অনুষ্ঠানে অংশগ্রহণ করবার নিয়মটা বলে দিচ্ছি। যারাই অনুষ্ঠানে আসতে চান নিজের বিবেকের তাড়না বোধ থেকে, লাখ লাখ মানুষকে সচেতন করতে চান, বলতে চান নিজের জীবনের ভুলের কথা, অপরাধের কথা যার পরিণতি আপনার জীবনে ভোগ করতে হয়েছে, এবং আপনি চান আপনার মতো করে ভুল সমাজে কেউ কখনো না করুক, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আরো একবার বলছি 09611904904। অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব কে রয়েছেন আজকে সিক্রেটস এর মঞ্চে এবং তিনি আসলে কি বলতে চান। জি, প্রথমে আপনার নামটা একটু বলুন।
মোহাম্মদ রবিউল আলম খান রতন।
রবিউল আলম খান রতন, এবং আপনাকে আমরা রতন ভাই বলে সম্বোধন করি। বয়স কত?
বয়স 49
এই মুহূর্তে। আপনার জন্ম জেলা কোথায়?
চাঁদপুর।
ঠিক আছে, বলুন, আপনি ধারাবাহিকভাবেই বলুন, এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে সিক্রেটসে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করি সেগুলোই আপনি আজকে এখানে বলতে এসেছেন। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই।
আমার মা বাবার যখন বিয়ে হয়, 5 থেকে 6 বছর যাবৎ আমার মা বাবার কোন সন্তান হয়নি। 6 বছর না 7 বছর যাওয়ার পরে আমার জন্ম হয়, এবং এই সন্তান না হওয়া নিয়ে আমার মার উপরে মোটামুটি একটু মানে ফ্যামিলিগত ওই আমার দাদা দাদির পক্ষ থেকে, দাদা ছিল না, দাদির ইয়া থেকে একটু টর্চার ছিল, মানে একটু বিভিন্ন টাইপের কথা, গ্রাম্য কুসংস্কার কথা ছিল, এই টাইপের কথা টথা ছিল। যা করার পরে আমার জন্ম হয়, আমার আত্মীয় স্বজন যারাই আছে, আমার যখন জন্ম হয় সবাই আকাশের চাঁদ, এবং সবাই আমাকে স্টিল না হয়ে আর এখনো বলে যে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি তখন। এবং আমি সবার খুব আদরে, আমার বাবা ছিল আমার দাদার বড় সন্তান, আমি আমার বাবার বড় সন্তান। যাই হোক, ওর পর থেকে জন্ম হওয়ার পরে তারা যেভাবে লালন পালন করছে, বড় হইতেছি, পড়াশোনা শুরু করলাম প্রাইমারি স্কুলে, স্যাররা খুব আদর করতো আমাকে, এবং আমি ক্লাস 1 থেকে এই ইয়ারটা তো একটু ছোট দিক দিয়ে যেটুকু জানি মনে আছে ওইটুকু আমি সংক্ষেপে বুঝলা দিই। সেখানে মনে করেন ক্লাসে 1st 2nd 3rd এই তিনের মধ্যেই আমার ইয়ে থাকত, পজিশন থাকত, কখনই হইত না। কিন্তু প্রচুর দুষ্টুমি করতাম, প্রচুর দুষ্টুমির ইয়েতে আমার মা বাবার একটি ইয়ে ছিল, এটা ভুল ছিল না সঠিক ছিল আমি বলতে পারবো না, হয়তো ভুল ছিল বা হয়তো সঠিক ছিল, আমার উপরে অনেক মারত আমাকে।
আচ্ছা,
প্রচন্ড রকম মারত। কেউ যদি গিয়ে বিচার দিত,
কে গায়ে তুলত? আপনার বাবা?
বাবা তো সপ্তাহে একবার যেতে পারিতে।
আচ্ছা, মা গায়ে তুলত?
মা তো তুলত, আর বাবা ওই সপ্তাহে ওই 7 দিনের জের মনে করেন এক লোকে গিয়ে উঠিত। এইরকম আর জিনিসটা ছিল, মানে আসলে যাচাই বাছাইও ঠিক একটা ইয়ে হইত না, শুনছি বিচার আছে মার, কিন্তু পড়াশোনার জন্য আছে না, যে পড়াশোনা করে না এই জন্য ওরকে মারি, তা কিন্তু কখনো আমার মনে না যে আমার বাবা মা কখনো আমার পড়াশোনার জন্য গায়ে দিচ্ছে। কিন্তু দুষ্টামির জন্য আমি প্রচুর মার খেয়েছি, করতাম, দুষ্টুমিও করতাম প্রচুর, আমি যে দুষ্টুমি করতাম না সেই জন্য খামাখা মারত সেটা না, কিন্তু মারত, কেউ বিচার দিলে প্রচুর মারত। এখানে একটু কথা বলে রাখি, আমার ইমিডিয়েট ছোট যে ভাই, আমি 5 থেকে 6 ও 5 বৃত্তি দিতে যাবে। এই কথাটা কিরকম, এটা কি ওর ভুলে হয়েছে কি ওর ভুলে হয়নি আমি জানি না, একটা মিস্টেক হয়েছে আমাদের বাড়িতে মধ্যে। এই কথাটা আগে, এটা বলার আগে একটু বলে নি, আমার জীবনে দেখা অনেক সৎ মানুষ দেখছি আমি, আমার ইমিডিয়েট যে ছোট ভাই ওর মতো সৎ মানুষ আমি কম দেখছি, সে এত অনেস্ট। কিন্তু ও যখন 5 বৃত্তি পরীক্ষা দিতে চায়, আমি বৃত্তি পরীক্ষা দিইনি, কিন্তু ওর সাথে ওকে আগাই দিতে যাওয়াতে আমাদের বাড়ি থেকে যেখানে পরীক্ষা দিতে যাবে প্রায় 18 কিলো ডিস্টেন্স, ঠিক আছে, বর্ষাকাল নৌকা দিয়ে গেছি। কিন্তু এক পর্যায়ে আমি যাওয়াতেই ওরা করছে না কি, ও টাকা পয়সা হারিয়েছে, কিন্তু ও বাড়িতে বলছে যে আর রতন ভাই আমার টাকা নিয়ে আসছে, ঠিক আছে। আজও আমি বলতে পারি না, এটা কিন্তু প্রথম একটা আমার মনের ভিতরে, এখনো আমি বলতে পারি না যে আমি তোমার ভাইয়ের টাকা আনিনি, আমার ভাই কিন্তু এই কথাটা বলছে, মানে ওর টাকা হারাই বলছে না, জিদ্দে বলছে, ও আমার বলছে, ও বলতে চাইছিল যে রতন যাতে না আসে, কিন্তু আমি তারপরেও গেছি, ভাই গেছে পরীক্ষা দিতে, আমি গেছি। যাই হোক, আসলাম, আসিয়া এই কথাটা ওই ওর পরীক্ষা ইয়াতে, আমার ভাই আমার চেয়েও ভালো স্টুডেন্ট ছিল আমার ভাইটা, এবং সে তার কথা আসবে পরবর্তীতে। ওখান থেকে আসলাম, আসার পরে এই আমার দুষ্টমি আরো বাড়তে থাকে, ইয়ে করতে থাকে। তখন আব্বা হঠাৎ করে ডিসিশন নিল ফ্যামিলি ঢাকা নিয়ে আসবে, বাবাও আসাতে চাকরি করেন, ঢাকা নিয়ে আসলো। ঢাকা আইনা আমি 7 ফরিদুদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে আজিমপুর, ওখানে ভর্তি হলাম, পড়াশোনা করতেছি, রেজাল্ট হইতেছে। এর মধ্যে যখন 7 উঠি, আমার বাবার চালচলনটা এরকম ছিল, মানুষজন আমার বাবার চালচলন দেখলে, আমার স্পষ্ট এখনো মনে আছে, আমার বাবা যখন বাড়িতে যেত না, গ্রামের 2-3 লোক আমার বাবার পিছনে ব্যাগ নিয়ে ঘুরত। আগে গ্রামের সময় বলতো যে ডুলা, ওই যে বাজারে মাছ টাছ কিনে এগুলো নিয়ে ঘুরতে, এবং এটা বাস্তব সত্য কথা, সবাই মনে করতো যে আমার বাবার হয়তো রাগাতে 2-4 বাড়ি করছে, ইয়ে করছে। কিন্তু আমার বাবা, আমরা বড় হয়েও দেখছি আমার বাবা মানুষকে খাওয়ায়া খুব তৃপ্তি পাইত, মানুষজনরে ইয়ে করত এবং আচার বিচারও করত। সেদিক দিয়ে আমি অনেকেরই আদরও ছিলাম, ওই আবার অনেকে ভয়ও পাইত অনেকটা আমাকে, ওই দুষ্টমি করলে অনেকে কিছু বলতো না, সে বিচার দিত। তো সেখানে আমার সমবয়সী আন্টিরা ছিল, ইয়ারা ছিল, সবাই মানে আমরা একসাথে সব চলাফেরা করতাম। তো মাঝখানে আমার জীবনে আরেকটা এখানে বলতে হবে যে শিক্ষা আসছে, সেই শিক্ষার লোকে আমি ক্লাস 7 থেকে যখন 8 উঠি দেশে গেছি, আমার এক আন্টি আছে খুবই সুন্দর, পরীর মতো সুন্দর, তখন কিন্তু এই ছাত্ররা প্রেম প্রেম করে, এইটা কিছুটা তো নলেজে অবশ্যই আসছে, তখন কোন ইয়েতে কোন বুদ্ধিতে, কেউ কারো বুদ্ধিতে না কিছু না, কিন্তু আমার মনে আছে আমি ওই আন্টিকে এত সুন্দর, ওনার দেখে ওনার গায়ে হাত দিয়ে জড়াই ধরতে চেয়েছিলাম, ঠিক আছে, যে উনি সুন্দর, সে আমাকে একটা থাপ্পড় দিছিল।
তখন আপনি কিসে পড়ছেন বা বয়স্ক ক্লাসে এটা পড়ছেন, মানে আপনার মনের মধ্যে উল্টাপাল্টা কোনো চিন্তা ছিল না,
উনি সুন্দর, ওনার প্রেম প্রেম করে জাস্ট ওই হিসেবে আমি ওনার জড়াই ধরবো, কিন্তু আসলে যে ভিতরে কোন সেক্সুয়াল কিছু এগুলি কিছু না, কিন্তু ওনাকে সুন্দর দেহে এত সুন্দর, মানে লোভ সঙ্গে ওনার আমি জড়ায় ধরতে গেছি, সোজা হিসাবে পরে সোজা কথা গায়ে হাত দিতে গেছি এরকম পরবর্তীতে। কিন্তু উনি কিন্তু এই সাহসটা জীবনে পাইত না, কারণ ওর ফ্যামিলিটা, ওদের ফ্যামিলিটা কিন্তু হিসাবে অনেকটা আমার বাবার অনুদানে চলে, কিন্তু তারপরেও উনি আমাকে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়া ঠিক পরবর্তীটা রাত্রে ঘটনা করছে, আমাদের বাড়িতে, আমরা বাড়িতে গেলে তখন সবাই আসে, আসলে আমি ওই সুযোগে, আমি নুরুল খানের ছেলে, ওই সুযোগ নিয়ে তাকে ইয়ে করছি। পরবর্তীতে উনি সকালে গেছি আর আমার জড়াই দিয়ে আদর করে কাঁদছে, যে আমার গায়ে হাত দিলে কিভাবে জানো সেটা কত বড় অপরাধ, উনি আমাকে এমনভাবে বুঝিয়েছে। সেই দিক থেকে মেয়েদের মানে এইভাবে গায়ে হাত দেওয়াটা আমি আজ অব্দি আমি চারিত্রিক দিক দিয়া খুব রেসপেক্টের সহিত দেখি।
ওকে,
একেবারে যে দুধে দেওয়া তা না, এর মধ্যে গর্ব প্রসঙ্গে আসবে, এর মধ্যে আজিমপুরে কিছু বন্ধু বান্ধব হয়ে গেল আমার, বন্ধু বান্ধব তখন তো এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা শহর গরম, সরগরম সরিয়াচারী আন্দোলনে, আমরা যে কোনো মিটিং মিছিলে দেখা গেছে 9 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত আমরা মানে যে কোনো মিটিং মিছিলে আগে হরতাল কারফিউ এর মধ্যে আমরা মিছিল টিছিল করিয়া বেড়াই,
এই 8-9 থাকা অবস্থায়,
8-9 না 9-10 বলতেছি।
ওকে,
মোটামুটি রেজাল্ট ভালো হয়, পড়াশোনা করতেছি, মাস্টার সব সাবজেক্টে রেখে পড়াশোনা করায়, বাসায় সবসময় 2-3 স্যার আসতেছে পড়তেছি পাশাপাশি। এর মধ্যে আমি 7 থেকে 8 উঠার পরে বন্ধুদের সাথে পলায় পলায় সিগারেট খাওয়া শিখে ফলাইছি, ঠিক আছে, সিগারেট খাওয়া হয় প্রতিনিয়ত। আমি প্রথম ক্লাস 9 থেকে যখন 10 উঠছি, তখন আমাদের এলাকা ভিত্তিক মারামারি হইত, যেমন আজিমপুর পলাশি, আজিমপুর শেখসাবাজার, আজিমপুর নিউ পল্টন, এই মারামারিগুলোতে আমরা অ্যাটেন্ড করি। একপরে এলাকা ভিত্তিক মারামারি করার পরে হঠাৎ করে সন্ধ্যাপুরের মন টন খারাপ, তখন মনে করেন এই মারামারির অস্ত্র কি হকিস্টি, আর যাদের হাতে এই যে সেভেন গিয়ার আছে এগুলি হইল মানে লেটেস্ট আস্তে আস্তে বেরিয়ে আছে, তখনকার সময়টা বলতেছি আমি, আর ককটেল ফুটানো মশলা দিয়া। তা আমাদের এক বন্ধু ছিল, ও ছিল আমাদের দুই তিন বিট সিনিয়র যারা ছিল ওদেরও বন্ধু ছিল, কিন্তু আমাদের সার্কেলের সাথে ও মিশিয়ে গেছে, ও ছিল এগুলির সরবরাহকারী মাস্টার, এই গমের মশলা টসলা এগুলি মাস্টার ছিল। তো এগুলি আমরা ইয়ে করতাম, হঠাৎ করে ওদিন মন টন খারাপ, পলাশির সাথে মারামারি হয়েছে, করতে জানি ও গাঁজা নিয়ে এসে, সবাই মিলে বন্ধু বান্ধব গাঁজা খাইলাম, গাঁজা খাওয়ার পরে চকলেট টকলেট খাওয়াইলো, আমাকে খুব একটা ইয়ে টিয়া ভালোই লাগতেছে, এই প্রথম মনে হয় মানে সিগারেট তো খাইতেছি, বললাম যে সেভেন থেকে যখন এটি উঠছি তখন আমি টোটালি সিগারেট খাওয়া শিখছি, এবং আমার ক্লাস ফ্রেন্ডই দুইজনের পড়ালে পড়ে আমার যেই বন্ধু হাসান সরোয়ার সুমন, ঢাকার বড় দলীয় পোস্টে ছিল, আল্লাহ মারা গেছে স্টুকেরা ব্যস্ত নসিব করুক, দোয়া করি। আমি সুমন, ওর বাবা ছিল ডাইরেক্টর, খুব বড় অফিসার ছিলেন ওর বাবা, উনিও খুবই ভালো মানুষ ছিলেন, আমার পড়াশোনার ব্যাপারে অনেক অ্যাডভাইস করছে। তো সেখানে আমরা এই গাঁজা টাজা খাইতাম, হঠাৎ কইরা এই ট্রেনে উঠার পরে এই শুরু হইল গাঁজা খাওয়া, এর মধ্যে মনে করুন দুই মাস তিন মাস এর মধ্যে আমরা কেমন জানি একটু গাছড়া গাছড়া মাস্তান মাস্তান ভাবাই সবল শরীরের মধ্যে, আমরা এলাকার মধ্যে বড় বড় একটা কিছু হয়ে গেছিল, আমাকেও কেউ কিছু বলে না। তখন ডিবির এসি ছিলেন আবু নসাদ খন্দকার, উনি পরবর্তীতে আমার সম্বন্ধী হয়েছে, কিন্তু উনিও মারা গেছেন আল্লাহ ব্যস্ত নসিব করুক, উনি ওই কলোনিতে ঢুকতে, তো কলোনি তো আজিমপুর সরকারি কলোনিতে থাকতাম, তো মনে করেন বিশাল বড় এরিয়া, অনেক ইয়ে থাকত, ওই দেখা গেছে একটা ড্রেনের উপর দিয়ে রাস্তা আছে, রাস্তার পাশে সিঁড়ির মতো আছে, ওখানে বসে থাকতাম, উনি ঢুকার সময় মোটরসাইকেল নিয়ে ঢুকতো, তো ইচ্ছে করি দেখা গেছে গায়ে লাগাই দিত, লাগাই দিয়ে বলতো যে তোমরা এখানে না বসলে হতে পারে, মানে ওনার অ্যাডভাইসটা ছিল যে তোমরা এখানে বসবে না, কিন্তু এলাকায় উনি সিনিয়র হিসেবে থাকে দেখে ওইটুকুই বলতো, কিন্তু আসলে এর বেশি কোনো কিছু উনি করতো না, জিনিসটা ছিল এরকম, কিন্তু আসলে আমরা পাত্তা দিতাম না দূর, উনি ইচ্ছে করে ইয়ে করছে। যাই হোক, ওর পরে এটিও করার পরে এইভাবে বড় হইতেছে, হঠাৎ করে এই গ্যাঞ্জাম টেঞ্জাম করি, কোথায় কি করি, দেখা গেছে ইউনিভার্সিটিতে কিছু লোকজন বন্ধু মানে বন্ধু বান্ধব হয়ে গেল আমাদের, যারা ইউনিভার্সিটিতে পড়ে অলরেডি, আমরা ক্লাস টেনে পড়ি, আমরা এরকম কিছু ছেলেদের সার্কেলের সাথে মিশে গেলাম যাদের ইউনিভার্সিটিতে যাতায়াত আছে, তো ওদের সাথে ঘুরি গাড়ি ইয়ে করি, এবং আমাদের কাছে ওই সেভেন গিয়ারের পরবর্তী সময় যেগুলি আসে প্রথম রিভারবাল আসে, অস্ত্র সরবরাহ আরম্ভ হইল। যাই হোক, সেখানে মনে করেন আমরা এই গাঁজার সাথে সাথে মদ খাওয়া শুরু করলাম। এর মধ্যে আমার আবার আরেকটা ইয়ে হইল কি, আমার বাবা ওয়াশায় চাকরি করত, ওয়াশায় চাকরি করার সুবাদে আমরা কিছু প্রাইভেট কাজকর্ম করতো আমার বাবা, সেই কাজকর্মগুলো আমার বাবা আমাকে শিখাইছে, যেমন আপনার বাড়িতে একটা পানির লাইন দিবেন না, এই পানির লাইনটা কিভাবে কানেকশনটা নিবেন, অফিসিয়াল কাজ কাগজগুলো এনে দিতে, আর বাকি কাজগুলো দেখা গেছে আমি করতাম, ম্যাক্সিমাম কাজই আমি করতাম, এবং সেই কাজগুলোতে বুঝছেন প্রচুর টাকা, টাকা পয়সারও কোনো সমস্যা নেই। আমার ফ্রেন্ডসের কাছে দেখছেন আমার বাবা ছিল চতুর্থ শ্রেণীর কর্মচারী, আর ম্যাক্সিমাম ফ্রেন্ডের বাবারাই ছিল প্রথম শ্রেণীর অফিসারের ছেলে, ঠিক আছে, এখানে আমার একটু দুর্বলতা আছে, কিন্তু টাকা পয়সা খরচের দিক আমার বাবা আমাকে একটা জিনিসই বলতো, বাবা পড়াশোনা ঠিক করে করবা, তুমি যা চাইবা তুমি তাই পাবা, এটা কিন্তু আমার বাবা আমাকে বলতো, আমি বলতাম যে না পড়াশোনার জন্য চিন্তা নেই, কিন্তু ওই যে সময়ে গা বাসানি গা বাসানিতে হঠাৎ করে ট্রেনে যখন টেস্ট পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষা দিয়েছি, টেস্ট পরীক্ষা যখন হবে টেস্ট পরীক্ষা আমরা দেইনি, তা টেস্ট পরীক্ষা না দেওয়া মানে কি ঢাকা সিটিতে ফর্ম ফিল আপ হবে না, ও মেট্রিক পরীক্ষা দেওয়া আমার হচ্ছে না, এমন একটা পরিস্থিতি যখন টেস্ট পরীক্ষা শেষ ফর্ম ফিল আপ চলতেছে, ওই টাইমে আব্বা কি করে জানি খবর পাইছে যে তোমার ট্রেনে মেট্রিক পরীক্ষা দিবা, ফর্ম ফিল আপ চলতেছে, তোমার কি কোনো খবর নেই? আমি আব্বার বললাম যে আব্বা আমি তো টেস্ট পরীক্ষা দিই নাই, আমার ফর্ম ফিল আপ করবে না, টেস্ট পরীক্ষা কেন দেও নাই, আমি কেন দিনে সেটা উত্তর তো নাই, দেই নাই, দেওয়া হয় নাই, এখন তো ফর্ম ফিল আপ করা যাবে না। আব্বা কি করলো, আমাদের স্কুলের গভর্নমেন্ট চেয়ারম্যান যে ছিল সাবেক সিটি কর্পোরেশনের কমিশনার জিন্না কাকা, আব্বার ঘনিষ্ঠ বন্ধু ছিল, উনি ছিল আমাদের স্কুল কমিটির চেয়ারম্যান, আরেক আমাদের পাড়ার বড় ভাই বধু ভাই, যাদের ইয়াতে আমার হয়তো পড়াশোনাটা হয়েছে, তখন যদি তারা এটা না করতো আমার মেট্রিক পাশ করা হইত না, তারা বললো তোর টেস্ট পরীক্ষা দে, তোর ফর্ম ফিল আপ করাই দেবো আমরা, তোর পাশ করতে হবে, আমার তো হিসাবে একটাই যে ফর্ম ফিল আপ করাইতে পারবে না।
আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস। সিক্রেটস এর আজকে 40তম পর্ব প্রচারিত হচ্ছে এবং গেস্ট হিসেবে আছেন রতন। এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানটি ইউটিউব থেকে শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে সিক্রেটস এবং জীবন গল্পের প্রতিটি এপিসোড সেখানে দেওয়া আছে এবং আপনি চাইলে ওখান থেকে গিয়ে শুনতে পারেন। একই সাথে যারা এই অনুষ্ঠানটি শুনতে শুনতে ঘুমিয়ে যান, অনেক রাত পর্যন্ত জাগতে পারেন না কিংবা সময় করে এই রাতের বেলা শুনতে পারেন না, তাদের জন্য আমি বলব ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখাটা সবচাইতে বেটার অপশন। আপনারা প্লিজ আমাদের ইউটিউবে যাবেন এবং সেখানে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন রাখবেন। আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যখনই আমরা ওখানে কোনো কন্টেন্ট আপলোড করব তখনই। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ফিরছি একটু পর। Secrets. Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. আপনারা শুনছেন সিক্রেটস। বিরতির পর আবার একবার স্বাগত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করুন আমাদেরকে 09611904904 এই নম্বরে, যেখানটায় আমরা ছিলাম। জি বলুন।
তখন তারা কি করলো যে ফর্ম ফিল আপ করাই দেবো, পাশ করতে হবে। এখন তারা কিভাবে কিভাবে এই ম্যানেজ করে ফর্ম ফিল আপ করাবে? এখন তো মাথা নষ্ট, কিভাবে পাশ করব, ফর্ম ফিল আপ করাই ইচ্ছে আমাদের। স্কুলের এক স্যার তো বললেই ভালোই বললো যে রতন পাশ করবে না। রতন স্কুলের মধ্যে এই ক্লাস টেন ওইটা মনে তিন মাস হয়ে ক্লাস করে নাই, রতন পাশ করে কি কইরা? যখন ফর্ম ফিল আপ করাইতে গেছে গার্জিয়ানরা জিনাদের সামনে, স্যারে এই কথা বলো। আমি স্যারে করলাম, স্যার আমি তো বেয়াদবি করি না, আপনার দোয়া করেন পাশ করব দেখি। এরপর আইসা তখন আমি বলতেছি, আপনি হয়তো শুনছেন কিছু নাম আসতে হয়, ডাক্তার মিলনের নাম শুনছেন যে মারা গেছে এরশাদের আন্দোলনের সময়। ওনার ছোট ভাই ছিল একটা, ওনাদের ফ্যামিলিটা ছিল কম্পিউটার ফ্যামিলি। মিলন ভাই ডাক্তার ছিল, তার ছোট ভাই বাবু ভাই ইঞ্জিনিয়ার, আর তার ছোট রুমেল। আমরা যখন মেট্রিক পরীক্ষা দিব তখন রুমেল ইন্টার পাশ করে ফেলাইছে। মেট্রিকের ইন্টারে রুমেলের রেজাল্ট হয়েছে ফার্স্ট স্টেট, থার্ড স্টেট আর ফিফথ স্টেট সারা বাংলাদেশে। কিন্তু পাশাপাশি বাসার সুবাদে আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এখন আমি আর ওই যে বন্ধু বললাম যে সিগারেট খাওয়া শিখছি, সুমন, দুইজনে গিয়া রুমেলে ধরলাম, তুমি তো এত ভালো স্টুডেন্ট, পড়াশোনা তো আমরা পারি, এখন সামনে তো সময় আছে আড়াই মাস, আমরা এই ফর্ম ফিল আপ করে দিচ্ছি। ফর্ম ফিল আপে যদি কইরা যদি পরীক্ষা পাশ করতে না পারি, বধু ভাই তো বধু ভাই আবার আমাদের এমনই পাড়ার বড় ভাই ছিল, উনি কারোর উপরে রাগ করলে ওরে মারত, প্রচুর মারা মারত। আর ওনার মায়ের ডর, ওনার মায়ের কিছু সিস্টেম আছিল, ওই সিস্টেমটাকে আমরা ভয় পেয়েছি। কারণ রুমেলের কাছে আমাদের কথা হলো, রুমেল তুমি এমন একটা রুটিন করে দাও যাতে আমরা পাশ করতে পারি। কই কোনো ব্যাপার না, তোমরা দৈনিক পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে, পারবা? আমরা কই হ্যাঁ পারবো। ঠিক, রুমেল আমাদের পাঁচ ঘন্টা একটা রুটিন করে দিল, ইভেন কিছু কিছু সিস্টেম দেখাই দিল যে পড়াগুলো এইভাবে পড়ে রেকর্ডিং করবা, রেকর্ডিং করে আবার তুমি শুনবা, ওইটা তোমার আরো তাড়াতাড়ি হবে। কতগুলো সিস্টেম দেখা দিল, আমি মেট্রিকে আর্সের থেকে পরীক্ষা দিলাম, 581 নম্বর পেয়ে পাশ করলাম হায়ার সেকেন্ডারি, বিশাল ভালো নম্বর। রাতে তিনটার সময় রেজাল্ট আনছি, তিনটার সময় আজিমপুরের ভিতরে বোম টোম ফুটানো শুরু হয়েছে। রাতে তিনটার সময় কিসে রতনা সুমন পাশ করে ফেলাইছে। সকালে পাড়ার বড় ভাই, হ্যাঁ পাড়ার বড় ভাইয়ের এক একজনে ডাকে, এই মিষ্টি খাওয়া যায়, মিষ্টি খাওয়ার টাকা লইয়া যায়, হ্যান তেন, মানে সেরকম একটা বিধিগিচ্ছির অবস্থা। পাশ করার কথা গিয়ে আগে আমি আমার ওই স্যারকে সালাম করলাম, যে স্যার বলছিল পাশ করতে
পারবে। আপনি এসএসসি পাশ করলেন তাই তো?
পাশ করার পরে কলেজে ভর্তি হব, যেহেতু মিছিল মিটিং করি, দলীয় মিছিল মিটিং, কোন কলেজে ছাত্র সংসদ আছে সেই কলেজ খুঁজতেছি, সেই কলেজে ভর্তি হব। ঢাকা কলেজে ট্রাই করলাম, চান্স পাইলাম না। সিটি কলেজে ট্রাই করে চান্স পাইলাম, কিন্তু সিটি কলেজে ছাত্র সংসদ নাই, পড়ছি বিপদে। শেষ পর্যন্ত আয়া পাইলাম মোহাম্মদপুর কমার্শিয়াল কলেজ, যেটাতে ছাত্র সংসদ আছে। যেই কথা সেই কাজ, সেখানে ভর্তি হইলাম, সরকারি কলেজ, অ্যাকাউন্টিং এ ভর্তি হলাম, মেট্রিক পাস করলাম, আস্তে থেকে ওখানে অ্যাকাউন্টিং ভর্তি হলাম। ফার্স্ট ইয়ার থেকেই মানে ওখানে তো ইন্টারমিডিয়েট ডিগ্রি ডিগ্রি কিছু নাই, তো ফার্স্ট ইয়ার থেকে যদি সেকেন্ড ইয়ার থেকে বিপি হয় ফার্স্ট ইয়ার থেকে জিএস হয়, সংশোধন নিয়ম তো এরকম। আর যদি ক্যান্ডিডেট না থাকে তাহলে সিলেকশনই হয়ে যায়। দেখুন আমাদের একটা হইল কি, যে আমাদের যে বন্ধু বান্ধব আছে ঢাকা সিটিতে, আমাদের লোকজন তো কোথাও কোনো কম নেই, কমতি নেই। আমরা ওই যে বললাম না একটা জিনিস কি, আজিমপুরের জায়গাটা, আজিমপুর থেকে আমরা ঢাকা মেডিকেলে যাইতেছি, যাইতে পারতেছি তিন টাকা রিক্সা ভাড়ায়, নিউ মার্কেট যাইতে পারতেছি তিন টাকা, ইউনিভার্সিটি মানে আমাদের এই ভালো ভালো জায়গাগুলোতে আমাদের যেতে, তারা এখানকার ভালো ভালো শিক্ষিত ছেলে পেলেদের সাথে আমাদের একটা চলাফেরা। তা অন্যান্য জায়গায় থেকে আমাদের একটা সম্মান আছে, ঢাকা সিটির যে কোনো জায়গায় যে আজিমপুরের কথা শুনলে আমাদের একটা আলাদা সম্মান আছে, রেসপেক্ট আছে। সেখানে ইয়াতে মোহাম্মদপুরে এসে এডমিশন নিয়ে প্রথম রাজনীতির ক্ষেত্রে পড়াশোনা তো বরাবরই বললাম যে ছাত্র হিসাবে খারাপ কোনো কালেই ছিলাম না। নির্বাচনে আসলো, ফার্স্ট ইয়ারতে সেকেন্ড ইয়ার পরীক্ষার আগে তা নির্বাচন হবে, তো ক্যান্ডিডেট যখন ঘোষণা হইল আমিও একজন, আর ওরা তো মোহাম্মদপুরে স্থানীয় আছে ছেলেরা, ওরা বিপিজিএস, আবার আরেকটা ইয়ে আছে এখানে ছাত্র পরিষদ, বাংলাদেশ বাণিজ্যিক মহাবিদ্যালয় ছাত্র পরিষদ, এরকম তিন চারটা ভালো ভালো তিনটা পোস্ট আছে। তা আমি জিএস ইয়ে করছি, ওরা কি করলো নির্বাচনের দিন সকালবেলা গিয়ে নামলাম, আমার ফটকে আমার এক বন্ধু ডাইকা, যে জিএস ক্যান্ডিডেট আমার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ডাইকে নিয়ে আমি বললাম যে আমার যে শারীরিক ফিজিক্যাল কলেজ আছে না পাশে, ওইটা আমি দিনই আটকে রাখলো। তখন তো আমি বুঝলাম যে এখানে একটা ইয়ে বুঝতে পারিনি। এখন আমার ইয়া যারা ভোটার যারা ইয়া যারা যারা আমাকে ইয়ে করবে, ওরা তো সব কি রতন কোথায়, মানে আমার যিনি আটকে রাখছে, তখন তো এই মোবাইলেরও এত অ্যাভেলেবেল মোবাইলও নেই, এত সেটাও নেই। আমাদের সালো নির্বাচন শেষ করে হেরা ফলাফল ডিক্লেয়ার করে অমুকে বিপি অমুকে জিএস, আমি আইসা, আমার তো চোখের পানি ভাই ভাই বললো সব সাধারণ ছাত্রছাত্রীরা, দোস্ত তুমি কোথায়? এরপরে প্রিন্সিপাল স্যারের আর ভাইস প্রিন্সিপাল স্যারের ধরলাম, আমি স্যার আপনারা তো জানতেন যে আমি একজন ক্যান্ডিডেট, আপনারা কি এই জিনিসটাও খোঁজ নিবেন না যে রতন কোথায়? আমরা খোঁজ নিছি, তোমার কোনো ইয়া নেই, ওরা আরো এখানকার যারা ক্যান্ডিডেট আছে সবাই বলে যে রতনে খোঁজ নিছি, রতন আসেনি। তাই বললাম ঠিক আছে আসে নাই, এই মনে করি যে মনে একটা আঘাত পেলাম, এই আঘাতের থেকে আমার কলেজের মধ্যে মানে চালচলন চেঞ্জ হলো, আমি প্রতিদিন কলেজে যাই, ড্রিঙ্ক করে কলেজে যাই।
ওকে, আপনার ভিতরে যে চেঞ্জেস গুলো ক্লাস সেভেন এইট থেকে আমি দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আপনার ফ্যামিলি আপনাকে নোটিশ করতো না? আপনার ফ্যামিলি বুঝতো না যে ছেলেটা অন্যদিকে চলে যাচ্ছে, ডিরেইলড হচ্ছে?
আমার বাবার একটা ইয়ে ছিল কি, আমার বাবা কিন্তু একটু কম শিক্ষিত ছিল, ঠিক আছে, আমার বাবা যেই মনে করেন যেটা ফাইভ সিক্স এরকম ইয়ে করে তখন তারা চাকরি পেয়েছে, এটা বাস্তব সত্যি কথা। আসলে আমি যে ওইরকম পর্যায়ে যেতেছি এটা কিন্তু বাবার একটা ইয়ে, যে ছেলে তো পড়াশোনা করতেছে যত কিছু, তা আমার বাবার টার্গেট হল, আমার বাবা কিন্তু আরেকটা সুন্দর ইয়ার দিত, পড়াশোনার যে একটা মূল্য সেটা কিন্তু আমার বাবা বুঝতে পারছে। আমার বাবা উনি মোহামেডান ক্লাবের ইয়ে ছিলেন, তখনকার সময় সদস্য ছিলেন, ওখানে গিয়ে কাটকুট খেলতেন, তো উনি মানুষের সাথে ওখানে গেলে আমি দেখতাম যে আমার বাবাই মনে হয় এখানে কম শিক্ষিত। আর আমি কিন্তু দেখতে যেতাম বাবা কোথায়, অনেক সময় দেখেছি সারা রাত আসে নাই, কোথায় আড্ডা মারতেছে এটা দেখার জন্য মা পাঠাইত, আমি যাইতাম, তখন মনে হতো আমার বাবা, কিন্তু আমার বাবা ওই জিনিসটা অনুধাবন করে ছেলেদেরকে পড়াশোনা, যে পড়াশোনা করবো তোমাদের পড়াশোনার জন্য যা কিছু করতে হবে আমি সব করব। তখন আমি কলেজে গিয়া এমনও ইয়া করছি, মোস্তালিন স্যার আসল, উনি যদি হয়তো আমাকে মাফ করে আমি মাফ পাবো, স্যারের সাথে বেয়াদবি করছি। প্রথম আরেক সাত্তার স্যার ছিল যে বইটাই আমাদের কমার্শিয়াল কলেজে কিছু বই লিখত, উনি বই লিখে উনি ইয়া করিল কমার্শিয়াল কলেজে ওখানে বিক্রি হইত এই সব বইগুলো। আমি কি করতাম গিয়া রুমে গিয়া বইটি গাঠ তুলিয়া বাইরে হইয়া পোলাবেন, যারা যারা বইটি কিনে নেই বাইরে নিয়ে বিক্রি করতাম না, কিন্তু সবাই বিলি করে দিয়ে দিতাম মানে ওনার ব্যবসায়। একদিন কি করছি, মোরসালিন স্যার যে ভাইস প্রিন্সিপাল ওনার সামনে গিয়া শাল একটা বিদেশি শাল গায়দা গিয়া মানে যেগুলো মানে যেটা ইচ্ছাকৃত ভাবে গিয়া ইয়া করে হঠাৎ করিয়া স্যারের সামনে পিস্তল কোমর দিয়ে ফালাই দিছি।
এটা ইন্টারমিডিয়েট পড়াশোনার ঘটনা,
ইন্টারমিডিয়েট পড়াশোনা।
কোন কলেজে পড়তেন?
ওই কমার্শিয়াল কলেজে।
কমার্শিয়াল কলেজে
তখন আমি স্যারের সামনে এটা ফালাই দিয়েছিলাম, এটা তো আমার চরম বেয়াদবি হয়েছে। তখন স্যাররা পরবর্তীতে আমি জানতে পারি স্যারের ডিসিশন নিয়েছে যে রতনরে এই কলেজেই রাখা যাবে না। এরপরে আমার হঠাৎ করে আমার রেজাল্ট খারাপ হইল, আমার তো ডাইরেক্ট কিভাবে বাইর করতে পারবে না, আমার রেজাল্ট খারাপ হইল। তখন আমার দুঃখ কি, আমি তো রেজাল্ট খারাপ করার মতো কোনো পরীক্ষা দিইনি, ঠিক আছে। তখন আরেক স্যার আমাকে, আরেক সিনিয়র স্যার কবির স্যার, আল্লাহ ওনাকেও বাঁচিয়ে রাখুক, ওনার জন্য বাবার দুই বন্ধুর জন্য মেট্রিক পাস করা হইল। এখন আমি ওখান থেকে কলেজ থেকে বাইরে গেলে এখন আমি স্যারে গিয়ে বললাম যে স্যার আমার এই কলেজে পরীক্ষা দিতে হবে, থাকতে হবে, কি করতে হবে? কই রতন এটা তো কোনো ক্রমই সম্ভব না। তাহলে সম্ভব কি? কই একটা প্রসেস আছে, তুই এখান থেকে একটা টিসি নিয়ে বগুড়া এই কমার্শিয়াল কলেজ আছে একটা, ওখানকার যে প্রিন্সিপাল স্যার আছে আমার বন্ধু মানুষ, আমি তোর একটা চিঠি লিখে দিই, তুই ওখানে গিয়ে এডমিশন নি। তখন আব্বারে এই কথা জানাইলাম, আমি আব্বারই সরাসরি জানাইলাম, আব্বাই শুনিয়া মোটামুটি খুশি। তখন তো আব্বা জানতে পারতেছে যে রতন আসলেই খারাপ হয়ে যাইতেছে, পড়াশোনা হবে না। আব্বা ডাইরেক্ট আমার নিয়ে বগুড়া, যেদিন জানাইলাম তারপর দিনই একদম ট্রাঙ্কে বইটুই গুড়া। স্যারের সাথে কি টেলিফোন আলাপ হয়েছে কিনা আমি সেটা জানি না, ওখানকার যে স্যারা ছিল মান্নান স্যার ওনার কাছে নিয়া গেল বাবা। ওই লুথুর কবির স্যার ফোন দিয়ে দিছে যে রতন নামে একটা ছেলে আসবে। তা আমি উনি যখন বিকালে একাডেমি, আমরা তো বিকালে গিয়ে পড়ছি, পয়সা ওই যে একাডেমি আছে তখন একটা ভাড়া জায়গায় কলেজটা চলে, ভাড়া বাড়িতে অডিটোরিয়াম আছে একটা সরকারি অডিটোরিয়াম, সেখানে এই কলেজটা ভাড়া নিয়ে চলে। টিটু মিলনায়তন বল তো ওইটারে, সেখানে এই কলেজটা চলে। তা আমরা ওই ওখানে গিয়া ঠিকানা মতো গিয়ে বসেছি, সারে ঢুকলো ইয়ামা আর এক্স একটা গাড়ি নিয়ে। হের পরে কয় রতন কে? আমি উঠে সালাম দিলাম, স্যার আমার আমি আমি রতন। কয় তুমি আসছো? আমি কি স্যার সাথে আমার বাবা আসছে। আব্বারে উনি সালাম যে করে ঠিক আছে আপনি আমার অফিস রুমে আসেন। বাবার নিয়ে কি বললো আমি জানি না, ওখান থেকে আলাপ টালাপ কইরা আমি যে ওখানে গিয়ে থাকতে পারবো এটা কিন্তু আমার হিসাবের বাইরে, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না এরকম একটা মনে দিয়া। এরপরে আব্বা এসে বললো তুমি স্যারের সাথে কথা বলো, থাকো এখানে স্যার ভর্তি সবকিছু ব্যবস্থা করবে। মানে আব্বা রীতিমতো স্যারের কাছে মানে চোখের পানি ফলাইছে যে আমার ছেলেটা তো নষ্ট হয়ে যেতেছে স্যার, ওরে যদি আপনি একটু রেখা পড়াশোনা করাইতে পারেন। স্যারে আবার বাবারে কি বলছে এটা পরবর্তীতে শুনছি যে দেখেন আমি এটা একটা বাগান করছি, এই বাগানের মালি আমি, আর এই যতগুলো স্টুডেন্ট এগুলি ফুল এগুলি পরিচর্যা করে আমার কাজ, যারে যেভাবে যা লাগে আমি ইয়ে করব। আব্বা এসে বললো আমি তো স্যারে বলতেছি বলে স্যার আমি তো এইভাবে কন্টিনিউস থেকে ইয়ে করতে পারবো না, কয় তোমার যা যা কি লাগবে সবকিছু আমি দেখব কিন্তু তোমার থাকতে হবে। প্রতি ২০ দিন ২১ দিন পরপর আমি ঢাকা আসতাম, আর টেলিফোনে তিনটি টেলিফোনে তো কন্টিনিউস মার সাথে সবার সাথে যোগাযোগ আছেই। ওখানে আমার টাকা লাগতো না এক টাকাও, সরকারি কলেজ তো, আর যা বই পিস্ত খাতা যা লাগতো সব আমার ওই স্যার দিত, মান্নান স্যার ওখানকার বগুড়া যে প্রিন্সিপাল স্যার উনি দিতেন। কিন্তু তারপরও বাবা প্রতি মাসে ৩,০০০ ৪,০০০ ৫,০০০ করে টাকা দিত। যাই হোক থাকলাম, কিন্তু সেখানে ওই যে মটট খাওয়ার ব্যবস্থা, ঢাকাতে আইলে ২০ দিন পর্যন্ত পরে এলে বন্ধু বান্ধব সাথে একসাথে হয়ে তো ওই তুই, ওখানে প্রায় সময় দেখা যায় সপ্তাহে একবার এই জিনিসটার ব্যবস্থা হয়ে যেত। এরপরে এক পর্যায়ে যাই হোক থাকলাম, ইয়ে করলাম, পড়াশোনা করতেছি। আচ্ছা এখানে আরেকটু হিস্ট্রিতে আসতে হয়, আমি মেট্রিক পাশ কইরা করার পরে কক্সবাজারে ঘুরে এসে আমি দেশে গেলাম, আমার দেশের বাড়িতে। আমি খুব ফ্যাশন প্রিয় ছিলাম ভাই, এলিফেন্ট রোডের নতুন কেস জিন্সের প্যান্ট যেটা আসতো আমি আগে কিনতাম, যত আমার ফ্রেন্ডসের অনেকেই কোটিপতির ছেলে আসিল কিন্তু আমি নর্মাল বাবার ছেলে, এদিক দিয়ে আমার বাবা কোনো বললাম না কোনো ইচ্ছা কোনো রাখে নেই, ফ্যাশন প্রিয় ছিলাম, জিন্সের প্যান্ট কে অনেক মেয়ের স্বপ্নের পুরুষও ছিলাম অনেকটা। তো সেখানে হঠাৎ করে এমনি অনেক মেয়েরা ফ্রেন্ডশিপ করতে করা কথা এগুলি পাত্তা মনে মধ্যে আসে না, এগুলো দূর মানে অস্ত্রবাজি করি ড্রিঙ্ক করি একটা আলাদা ভাব, এটা নিয়ে মানে অস্থির অবস্থা,
নিজের হিরো মনে হতো,
হ্যাঁ বাস্তবটা তাই। তো এই অবস্থায় বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার গ্রামের যেদিক দিয়ে ঢুকতে গ্রামে ঢুকতে গিয়ে আমাদের এক ভাতিজি সম্পর্ক ওর বিয়ে,
আচ্ছা
টের পাইলাম বিয়ে। তো হঠাৎ করে সেই ভাতিজি ভাতিজা আছে একটা ও আইসা, আমি কইলাম নজ আমার বিয়ে কার? হ্যাঁ কয় কাকা আমি না আবার বিয়া, তা আপনি আসছেন আমাকে এনে দাওয়াত দুপুরে এখানে থাকবেন, ঠিক আছে ভালো কথা। তো হঠাৎ করে ওই অবস্থায় দেখি ওখানে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে একটা মেয়ে স্কার্ট পরা খুব দাপাদাপি ঘোরাঘুরি করতেছে। তবে দেখে মনে হইল যে এই গ্রামের বাড়িতে যেই বয়সের মনে হইতেছে মেয়েটা, এই বয়সের একটা মেয়ে এখানে তো আমার গ্রাম অঞ্চলের কোনো মেয়ে না, ও তো এইভাবে করতে পারে মেয়েটা কি আমার জানতে হবে, দেখে আমার চোখে পড়লো। চোখে পড়ার পরে আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল কমল প্রফেসর, যে ইংলিশে ছিল ভালো, সে আমার সম্পর্কে মামা হয়, আমার বাবার উকিল শ্বশুরের ছেলে আমার মামা, উইথ আমার ক্লাস ফ্রেন্ড, আর আমি ছিলাম অঙ্কে খুব ভালো স্টুডেন্ট দুজনে, কিন্তু ও ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এটা বলা ইয়া না, উপরে আল্লাহ আমি ইয়া করি না, ওর ইয়া আছে যে ও আজকে এখন ভালো ইংলিশের প্রফেসর হয়েছে, কিন্তু তার পড়ার অবদান আমার রতনে জন্ম না হইলে হয়তো তার পড়া হয়তো কিনা আমি সন্দেহ, কারণ তার তো ঢাকাতে কেউ নেই, আমার বাসায় রেখে ইউনিভার্সিটি ভর্তি থেকে আরম্ভ করি ইভেন হোস্টেলে সিট নেওয়া টোটাল সেটা ও জানে, অসুবিধা করে কোনো জনই যা হোক। তো সেখানে আমি কামাল ভাই কামালকে ডাক দিলাম, তখন তো মামাই দিঘা কি এটা কে? হ্যাঁ ফটকিরা কয় কামালে আমার কইতেছে এটা যে ইউ গাড়ি শোক দিও না, কেন কি কে এটা? কয় শ্রীশ দুধাদার মাইয়া, আমি দুধাদার মাইয়া কি সে? এরপরে আমি গিয়ে আমি ডাকছি এই এদিকে আসো তুমি, আমি ঢাকা সিটিতে চলি মূল রাজধানীতে চলি ইউনিভার্সিটিতে ঘুরাফিরে করি, আর এনে আমার ও বলে যে ও চোখ দিস না, আমার গেলে রাগ দুইরা হেরবাই আমি বললাম তুই খালি একটু ওরে যাতায়াত ব্যবস্থাটা করবি তুই, বাকিটা কি হয় আমি দেখো মনে। মেয়েটা ডাক দিলাম, মেয়েটা কত চালাক, সে ক্লাস টেনে পরে মানে পরবর্তী জানলাম ক্লাস টেনে পরে আইসি বললাম না হুমায়ুন আহমেদ একটা বই আমার হাতে, ও কি করলো দেখি তো তোমার হাতের দিয়ে ওই অবস্থায় টান্দা বইটা নিয়ে লোকা, আমি গেছি প্রকাশ হয়েছি কিরে আমার হাতের দিয়ে বই টান্দা নিয়ে লোক, ওকে আমার দিয়ে বেশি ইয়ার, তোমার নাম কি? তখন আমি বললাম যে এখানে কোথায় আসছো তুমি, আমার বান্ধবীর বিয়ে আছে এখানে, আমি না ওর ডিটেল যাই না, আমি আবার ওপরে ব্যাক করে আসি, ওরে বললাম যে আমি দুপুরে ঠিক দুপুরে আমাদের বাড়ি থেকে ওদের গেলাম, আমাদের গ্রাম থেকে ওদের গ্রাম 2 কিলোর দূরে, আমি বললাম দুপুরে আমি তোমাদের বাড়িতে থাকবো, তোমার জন্য অপেক্ষা করবো, তোমার যদি সম্ভব হয় থাকবা। আমি তো গিয়া ওই যে কামাল প্রফেসর যে তার মামার বাড়ি ওইল ওই পাশাপাশি বাড়ি, তার কামাল আমার মামা হইলে ওর মামা আমার নানা হয়, তারা আমাদেরকে আদর করে আমার বাবার নামের উপরই আদর করে আমারে। আমি যাওয়ার পরে সেই কামালের মামা গো বাড়ি থেকে ডাব ডুব পাইরা গাছের থেকে অস্থির অবস্থা, পাশেই মনে করেন এই মেঘনা নদীর পাড়েই ওদের গেলাম, ওখানে গিয়া কি সুন্দর স্বচ্ছ পানি গোসল করতে নামছি, তখন তো শখের ব্যাপার ওই খালে গোসল করা, খালের পানিতে গোসল করা, গোসল করতে নামছি, ঠিক গোসল করতে নামছি আর দেখি ওই মেয়ে কি এর বান্ধবীর বিয়ে ওখানে গিয়ে হাজির, তা হাজির হওয়ার পরে আমি বললাম বাইরে দিয়ে সাবান টাবান তাওয়াল টাওয়াল আনে গোসল করতেছি ইয়ে করো, ও আনস আনার পরে কেন আসতে বলছেন, তো ইয়া করার পরে আমাকে আমার ইচ্ছে হয়েছে দেখলাম তুমি আসো কিনা, এমনি আসতে বলছিলাম আসছো খুশি হয়েছি এনাফ, এই ইয়েটিয়া করার পরে কামাল মামুর এসে দৈরা ইয়েটিয়া করে আমাদের সাথে ওই ইয়ার থেকেই মনে করেন কোন অফার টফার কি, জাস্ট প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আমাদের প্রেম ভালোবাসা হয়, একটা চিঠি দিছিল আমি দিছিলাম একটা প্রশ্নবোধক চিহ্ন আইকা এইটাই চিঠি, আর ও আমাকে অ্যান্সার দিয়েছিল ওইটা ভিতরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিছিল, আমাদের প্রেমের এটাই ছিল ইয়ে মানে ও আমি ইয়ে করছি, সেই সম্পর্ক আমাদের সাথে প্রায় 6 বছর কন্টিনিউয়াস এবং মোটামুটি গভীর সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে কোনো পাপ জড়িত ছিল না, এটা হইল বড় কথা। প্রতি 15 দিন পর ওর মধ্যে সম্পর্ক প্রাথমিক অবস্থায় আমি তো ইন্টারমিডিয়েট গিয়ে ওখান থেকে ইন্টারমিডিয়েট ইয়াটা শেষ করে আসি, পরীক্ষা দিলাম বগুড়াতে, তো স্যারে গাইড দিচ্ছে স্যারে নিজস্ব মোটরসাইকেল আমাকে ব্যবহার করার জন্য দিয়ে দিত, তোমার মনে তখন জায়গা ঘুরার জায়গাও দেখা দিল মস্তানগড় এদিকে ঘুরাটার জায়গা আছে এগুলি দিকে টিকে ঘুরবা, আর আমি ঘুরার জন্য বরাবরই একটু পাগল ছিলাম, যে কোনো জায়গায় যখন যে মন চাইত চলে যেতাম, কক্সবাজার সিলেট আমি অসংখ্যবার ঘুরতে গেছি, সেখানে যেদিন রেজাল্ট দিব আগের দিন রাতে 10টার সময় স্যারে ফোন দিলাম বগুড়া প্রিন্সিপাল স্যার, স্যার রেজাল্ট তো একদিন আগেই আপনাদের কাছে যাওয়ার কথা, রেজাল্টের খবর কি? এখন স্যারে দুষ্টুমি বলছে আমাদের কিছু পাস চাষ না ফেল চাষ, আমি কি যেটা হয়েছে বলেন স্যার, খুব টেনশনে আছি।
বিরতি নেবার সময় হলো প্রিয় শ্রোতা, আরো একবার ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রতনকে নিয়ে, আপনারা শুনছেন সিক্রেটস আর জি কিবরিয়ার সাথে ঢাকা FM 90.4 এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা FM 90.4, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে রতন তার সিক্রেটস গুলো রিভিল করছে, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961190404। ওকে, কথা না বাড়িয়ে রতন আপনার কাছে আবারও ফিরছি।
আমি টেলিফোনে আমার চোখের মানি আসা পড়ছে, আমি স্যারের সালাম করলাম, আসা বাবারে বললাম বগুড়াতে আকবরিয়ার মিষ্টি দই খুব সেরা, তখন আব্বু আমাকে প্রায় 3,000 টাকা দিল, আমি ওখানে গিয়া 20 কেজি মিষ্টি কিনছি, আমি 7 কেজি নিয়েছি স্যারের বাসায়, আর 13 কেজি মিষ্টি আমি কলেজ স্টুডেন্টদের, স্যারেও করবো দেখ আমার ঢাকার স্টুডেন্ট কত বড় ইয়ে নিয়ে আসে, এখান থেকে আমার এখানে ভালো রেজাল্ট করে তোকে মিষ্টি খাওয়া যাইতেছে, আমি গেছি প্রভুতে প্রায় 10 বছর পর্যন্ত।
মানে বগুড়াতে তো গিয়ে আপনি ওই ধরনের কোন অকারেন্স টকারেন্স করেননি বা নেশা করতেন? কি নিতেন? ড্রিঙ্কস করতেন?
ড্রিঙ্কস করতাম ওখানে, ড্রিঙ্কস আর স্টিক খেতাম। মানে
ড্রিঙ্কস আর স্টিক, এছাড়া কোনো পিস্তল টিস্তল নেওয়া, বোমাবাজি করা, এগুলো কিছু করেন?
কোনো কিছু ওখানে দাম পাবো কই? কিন্তু ওই যে বললাম যে 20 দিন 21 দিন পর টাকা দিতাম,
তখন আবার সেই
টাকা আসলেই মনে করেন আমার বাসায় বেশি মানে মেশিন পত্রের একটা ইয়া হয়ে যেত গাই, মেশিন পত্র করতে গাই যেগুলি কোথায় লুকাইবো, চাউলের ড্রামে অমুক জায়গায় ওইটা নিচে এটা নিচে অস্থির হয়ে যেত গা। কিন্তু এর মধ্যে ওখান থেকে আসার পরে তখন বাবার আমি গাড়ি কিনলাম প্রথম মোটরসাইকেল নিজের, এমনি বন্ধু বান্ধব গাড়ি চালাইছি কিন্তু নিজে। তখন এই ঢাকাতেই মোটরসাইকেল কিনলাম। ওই আমি ক্রিকেট খেলা দেখার খুব পাগল ছিলাম ঢাকা শহরে, যখন ডিসেন্টিনা মানুষ দেখলাম না করে চায় থাকতো যে এটা কি হয়েছে, তখন আমি 1,70,000 টাকার ডিসেন্টিনা কিনি শুধু ক্রিকেট খেলা দেখার জন্য ব্যক্তিগতভাবে। এটা আমার মতো ফ্যামিলির জন্য, আমার বাসাটা কিরকম ওই সরকারি জায়গা তো ওখানে আমরা মনে করি লিজের মতো নিয়ে 7-8টা রুম করছি, ঠিক আছে? ওই রুম করে দেখেছে 4টা রুম ভাড়া দিছে, আর 4টা রুম আমার জন্য, 1টা রুম আলাদা, আর 3টা রুমে আমার ছোট 2 ভাই বাবা মা।
আচ্ছা,
এইভাবে হঠাৎ করে একবার আমার এক বড় ভাই আমার নামে একটা কমপ্লেন তুললো, ওই যে ড্রিঙ্ক ড্রিঙ্ক করি আমাদের ফ্রেন্ড সার্কেলে। কিন্তু আরেকটা জিনিস বলে নিই আমি আপনাকে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একবার এক বন্ধু কি করছে, আরেক বন্ধুর সাইকেল নিয়ে বিক্রি করে ফেলাইছে।
আচ্ছা,
তখন আমরা বন্ধুরা মিলা এটা প্রমাণ হওয়ার পরে যেই বন্ধু নিয়ে বিক্রি করে ফেলাইছে ওরে পিটাই পুটাই ফ্রেন্ড সার্কেল থেকে
বাইরে করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা,
যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের ছেলেমেয়ে থাকবে এটা হইতে পারে না। ঠিক তার কিছুদিন পরে ইন্টারভিউ পাশ করে আসলাম, কিছুদিন পরে হঠাৎ করে আমার নামে কমপ্লেন উঠলো কি আমি রাত্রে ঠেক দিই,
মানে পিস্তল থেকে জিনিসপত্র নেই,
জিনিসপত্র মানুষজন গেলে পিস্তল কি যে কোনো অস্ত্র থেকে আমার টাকা পয়সা মানুষের দিয়ে নি। হ্যাঁ, এটা কি বলছে? তখন আমাদের বড় ভাই ছিল, আমি নাম বলবো না, এক বড় ভাই ছিল, উনি মাসে একুরিয়ামের ব্যবসা করতে, তখন এই গোল্ডফিশ টোলফিশ মাছ প্রথম প্রথম আসে এলাকায়, এই কাটাবন থেকে আমাদের এলাকায় উনি লাগিয়ে ব্যবসা করত। এইটা নিয়ে আমাদের যেই বন্ধু বান্ধবরা সবাই আরেক বন্ধুর পিঠা বের করতেছি, হেরাই হোক স্টিক মুখ স্টিক নিয়ে অগ্রণী বিদ্যালয়ে আছে না, নাম তো অবশ্যই শুনছেন, কারণ খুব নাম করা বিদ্যালয়। এই অগ্রণী বিদ্যালয়ের ভিতরে রাত্রে 9টার সময় আমাকে হঠাৎ করে ইমার্জেন্সি কল বড় ভাইরা, ইমিডিয়েট বড় ভাইরা, বন্ধু বান্ধবও আছে। আচ্ছা, এর মধ্যে হোক স্টিক মুখ স্টিক ভিতরে নিয়ে অস্থির যে রতনের পিঠে আর ডিউটি ভেঙে ফেলাইব, কি করব আমি তো কিছু জানি না। তখন যখন এই জিয়াটা কিছুটা টের পাইলাম আমি, তখন আমার একটা বন্ধু আছে মেবি বর্তমানে সে অস্ট্রেলিয়া আছে সাইদ, সে ইউনিভার্সিটিতে পড়তো, পড়াশোনা সমবয়সী ছিলাম কিন্তু পড়াশোনা আমার যে সিনিয়র ছিল এক বেশ, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করিয়া অস্ট্রেলিয়া চলে গেছে। তখন ইয়ারে সাইদ রে আর আরেক বড় ভাই আরেক বন্ধু আছে চপল, সেই চপল আছে বর্তমানে ইটালিতে, চপলের বড় ভাই মুকুল মেবি আজিমপুরে আছে এখন, আবার সেই মুকুলও ইটালি গিয়ে ঘুরে আসছে কিন্তু চপল আগে গেছে। মুকুল রে আর সাইদ রে বললাম যে সাইদ তুই মুকুল বাড়ি নিয়ে আস, আমি একটু কথা বলবো, পরিস্থিতি খারাপ দেখতেছি, যদি একজন ইট করে আমার গায়ে অবস্থা খারাপ, বুঝছেন? তখন আমি সাইদরে বললাম সাইদ জিটু ইটের বেশি আসলে ঘটনাটা কি কয় এই ব্যাপার। আমি ঠিক আছে ভাই, তোরা যা মুকুল বাড়ি ডাকতে বলো, মুকুল ভাই যা বিচার করেন, আপনার ক্ষমতা আছে আমার টোটাল বিচার করার মাথা বিচার মাথা বাড়িতে নেব, কিন্তু ভাই কোনো প্রমাণ ছাড়া যাতে আমার গায়ে কোনো হিট না হয়। কয় ঠিক আছে যা, আমাকে একটু সিকিউরিটি দিচ্ছেন? তখন আমি একটু রিল্যাক্স ফিল করছি, কারণ আমি যেটা করিনি সেটা প্রমাণ হবে কোথেকে। তখন এই পর্যায়ে তারা এসে দিনকার মতো অনেক আনা গুসা ইয়াটিয়া কইলা কোনো কিছু পারে না, যে এটা কমপ্লেন করছে অনেক সেই আসে না। তখন পরে বলছে যে রতন যে দেখছি রাত্রে 12টার সময় মদ খেয়ে ঘুরতে, মদ খেয়ে ঘুরে এক জিনিস আর ঠেক দিয়া জিনিসপত্র নেওয়া এক জিনিস, ফার ডিফারেন্স তো পারে নাই এই হলো ব্যাপারটা। তাই সেখানে মনে করি এই ধরনের একটা কমপ্লেন আসা শুরু হইল। আমার বাবা ওয়াসা যেহেতু ওয়াসায় চাকরি করতো, স্যানিটারি ব্যবসা আমাকে পরপর 2 বার দিয়ে দিছে।
আচ্ছা,
2 বারই আমি দোকান টোকান একদম বেনিশ করে দিছি। বাবা বুঝে দিয়েছে, কিন্তু ওই যে গেটা ধরে বসে থাকা বেচা কিনা হয় না। বাবা বলতো যে তোমার 11 মাস বসে থাকতে হবে, স্যানিটারি ব্যবসা হবে 1 মাস, তুমি ওই 11 মাসের ব্যবসা 1 মাসে করবা। কিন্তু শুনি নাই, ভাল লাগতো না, ওই দোকানের জিনিস বাইরে বিক্রি করে খেয়া ফেলাইছি, এসার টাকা নাই, পাইপ 100 ফুট বিক্রি করলে 2,000 টাকা এসে পড়ছে, নিয়ে এইভাবে টাকা পয়সা নষ্ট করতেছি ইয়ে করতেছি। কিন্তু এই টাকা পয়সাটা ভাঙে, কিন্তু আমি তখন ইনকামও করি অনেক, এর মধ্যে ইয়ে করে যাইতেছে ডিগ্রিতে ইউনিভার্সিটিতে পড়বো, বহুত আসনিয়া সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ নেতা যারা তাদের সাথে চলাফেরা উঠা বসা, বড় নেতা ডাকসুর বিপি দলীয়, আমার কথা যারা শুনতেছে তারা অবশ্যই বুঝবে যে কোন দলীয় পর্যায়ে আমি কোন দলের ইয়াতে ছিলাম, এ কথাই বোঝা যাবে। তখন বললাম ভাই দেখা গেছে বাইরের ছাত্র হয় না, টাকার বিনিময়ে ছাত্র যে ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটি, এটাও সত্য কথা যার জলজন্ত প্রমাণ আমি, এটা ইউনিভার্সিটি দিয়ে খাটো করবো না, কিছু কিছু থাকে করে নেতারা কিছু কিছু দিয়ে একটা ছাত্র ভর্তি করতে পারে
না, সেটা নিয়ে তো আপনাদের আমরা দেখছি ভুয়া ভর্তি নিয়ে পত্রিকা রিপোর্ট দেখেছি
সেই ছাত্র, কিন্তু আমার তো হিসাব ছিল যে আমার নেতায় তো আমার ভর্তি ইয়া করে রাখবো, এখন যা তো যখন তাদের কোঠা শেষ তখন আমি বললাম ভাই আমার ভর্তির কি হইল, কয় তোর এটা তো এবার হবে না, তুই আগামীবার ভর্তি হইস। আমি কি ভাই আমার বাবা তো খুব নিজেও গরিব, আমার বাবা বড় লোক না যে আমার এক বছর বসায় খায় ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য বসায় খাওয়া হবে, এটা সম্ভব না ভাই। যে অবস্থায় গেলাম আমি একটু আসলাম বুদ্ধিবীরা গিয়া, আমি ধানমন্ডি 4 নম্বরে মালিকা সাইন্স ডিগ্রি বিশ্ববিদ্যালয় একটা কলেজ আছে ওখানে গিয়ে ডিগ্রিতে এডমিশন নিলাম।
আচ্ছা,
তখন এডমিশন নেওয়ার পরে আমাদের এডমিশনটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেষ 20, পরবর্তীতে যারা ডিগ্রি পাশ করছে আমাদের পরে 92-93 পরে যারা পাশ করছে সবাই জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু আমরা 91-91 শিক্ষাবর্ষে যারা ছিলাম তারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আমি কিছু ডকুমেন্টস আনছি পড়াশোনার ডকুমেন্টস,
সমস্যা নেই আপনি বলুন আমরা বিশ্বাস করি আপনাকে।
জি, আমার ডকুমেন্টস আমি নিয়ে আসছি, বিশেষ করে পড়াশোনার ডকুমেন্টস গুলো ওখানেই ভর্তি হইলাম। যাক, ইউনিভার্সিটিতে পড়ার আশা হইল না, কিন্তু ইউনিভার্সিটিতে মনে করেন আমরা রেগুলার নিয়মিত ছাত্র যারা তাদের চেয়ে পাওয়ারফুল অবস্থায় আমরা থাকি।
আচ্ছা,
হলে সিট নিয়া এই অসুবাজি দুই হলের ভিত্তিতে, জসীমউদ্দিন হলে বঙ্গবন্ধু হলের ভিত্তিতে, ছাদের ভিত্তিতে গোলাগুলি হইতেছে, এক পক্ষ করতেছে 20 রন, আমরা অপোজিশন পক্ষ করতেছি 40 রন, এরকম গোলাগুলি রিয়েটিয়া অনেক অনেক কাহিনী সেখানে। ওই যে আমার যে গার্লফ্রেন্ড সম্পর্ক হইল ওর কি মানে চিঠিপত্র দেওয়ার ইয়ে, ওই চিঠিপত্র আসতো সব ইউনিভার্সিটি হলের ঠিকানা।
আচ্ছা,
কিছু কিছু বন্ধু বান্ধব ওর চিঠিপত্রের কিছু করতে বন্ধু পয়সা শোনাইতাম কোনো ব্যাপার না, ওর ওরে দেখার জন্য সব মাথা নষ্ট হয়ে গেল। ওই যে আমাকে অগ্রণী বালিকা বিদ্যালয় নিয়ে ঢুকেছিল সেখানে এক বন্ধু সাহিদ, এই সাহিদ ছিল আমাদের বুদ্ধিদাতা গুরু ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমরা ভালো স্টুডেন্ট ছিল সেখানে ওকে ফলো করতাম, সেই সাহিদ গুলো আমি মমতা দেখতে যাবো চল। ওর নিয়ে যখন দেশে আসলাম তখন তো মমতা ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে, বিশ্বাস করবেন না ভাই দেশে আমাদের তখন বেরিবাদ হয়েছে আর কি, পরে বেরিবাদ আমাদের এই এরশাদ দিয়ে বেরিবাদ করে দিয়ে গেছে, যেখানে যার ধরুন আজকে আমাদের এখানে বাংলাদেশের মনে হয় ঢাকার পরে যদি কোথাও জিনিসপত্র যে কোনো খাবার দাবার তরি তরকারি গাড়ি ভাড়া সব জিনিসের দাম আমাদের এখানে মতলবে বেশি সবচেয়ে সারা বাংলাদেশে, এটা আমি বলবো নির্দ্বিধায়, কারণ অনেকে গ্রাম দেশে অনেক জায়গায় 40 টাকা কেজি দুধ পাওয়া যায় কিন্তু আমাদের এখানে 80 টাকার নিচে কোনো গরুর দুধ নেই, ঢাকাতেই 80 টাকা কেজি পাওয়া যায় সচরাচর, আমাদের এখানে এরকম কোন তরকারি 50 টাকার নিচে কোন তরকারি নেই। সেখানে ওই বেরিবাদের উপর রাত্রে গেছি আমরা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির বন্ধু আমার সাহিদ গেছে আমার সাথে, আমার লাভার সাথে দেখা করবে, সেখানে বেরিবাদ যে তৈরি করছি বেরিবাদে গ্রাম আরল গাছ বলে বেরিবাদের পারে তার সমান এলাকায় রাখে বুঝছেন, তোর গিয়া বললাম, কিন্তু এর মধ্যে তোর সাথে আমি দেখা করতে যাই, কলেজে গিয়া দেখা করতাম, নৌলক্ষণের ছেলে প্রেম করে দেখা করবো কেউ কিছু কোয়ার মতো নাই, আর আমরা তো অনৈতিক কিছু করতাম না যে আমাদের এটাতে বাধা দিবে, কারণ আমরা পাপের কিছু করলে কেউ আমাদের ক্ষতি ইয়া করতে পারবে, তা আমার সেই সব সাহস নিয়ে ইয়া করতাম। ওদের গ্রাম থেকে অনেকে চেষ্টা করছে যে আমার আটকে একটা একসাথে ইয়া করে পাইয়া অনেক কিছু করবে, কিন্তু সেই সুযোগটা আমি দিনে আমার বন্ধু যে বন্ধু আমাদেরকে বুদ্ধি দিয়া চালিত সেই বন্ধু গিয়া ভয় পাইছে, ও যখন রাত্রে দেখা করতে আসছে 9টার সময় ওদের বাড়িতে যখন বেরিয়ে বেরিবাদের আসতে হয় আসছে, আর না হইল 20-30টা টর্চ লাইট বড় বড় গ্রামের টর্চ লাইট সমান লাইট মেরে উঠছে, ও তো দেখা করে তো না আমি এখন ঢাকা যাবো, আমি এখন ঢাকা যাবি কই থেকে, এখন ঢাকা দিয়ে দিলে পার্সোনাল কোন স্পিড বোর্ড আনতে হইব না এলে কোনো কিছু এটা পাওয়া যাবো না, কয়েনি আর থাকতাম না হে পরে নিয়ে আমার বাড়ি দিনের থানা এই লাইটের মধ্যে ও ফটকির আইসা চিবাতে আইসা হে সাইজের সামনে কেমনি কেমন সাইজে সাইজ বয় পাইছে এটা শুনছে, সাইজে কইতাছে আপনি ঢাকা শহরে আপনার হইলে ঢাকা ইউনিভার্সিটির নেতা এনে আছেন এত ভয় পান, আমি ভয় পাই না, মানে সাইজ আরো মাতানো শেষে জীবনে মেয়ে দেখছি এরকম মেয়ে দেখিনি, এটা কেমন পাগল, আচ্ছা যে পাগল দেখছি এই পাগল তো দেখিনি, এখন গ্রামে স্বাভাবিক ইন্টারমিডিয়েট পাশ করে লাইলে একটা মেয়ে বড় হইয়া যায়, আর যেহেতু আজ থেকে আরো মনে করেন 25-27 বছর আগের কথা বলতেছি, তো সেটা সেখানে ওর বিয়া দেওয়ার জন্য ওর ফ্যামিলিতে খুব প্রেশার, ওর ছোট আরো 2 বোন আছে সবাই বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে, এখন ওর কথা হইল কি আমার কথা হইল কি ও আমার প্রেশার দিতেছে বিয়ে করার জন্য, আমি কি মনে হয় কোনো ক্রমেই সম্ভব না যে আমি তোমার নিয়ে আলাদা পলায় বিয়ে করব, এটা আমার সম্ভব না কারণ আমি বাবা আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না।
ওকে,
এরপরে এর মধ্যে আবার এই সম্পর্ক থাকা অবস্থায় আমার বাবা, ওর বাবা যেহেতু পুলিশ অফিসার ছিল আমার বাবার একটা অবজেকশন ছিল, ওর বাবা ড্রিঙ্ক করত, আমার বাবা কয় যে দুধমিয়াদার গা এসে আমার সামনে মদ খেয়ে গেব ব্যয় কেমন আছেন এটা আমি মাইনে নিতে পারতাম না, আমি কিলিয়া মাইনে নিতে পারতাম না, আপনারা তো ক্লাবে গিয়ে তাস খেলেন, আমি আমার বাবাকে এইভাবে বলছি আপনার তো হয়তো এটা কয় না, আর আপনি খান না আপনি ফুটে তো খায় মদ,
আপনি বাবাকে ভাবে বললেন,
হ্যাঁ আমি কিন্তু এটা এই যে আমার সত্যগুলো আমি বাবাকে বলছি। আমার তখন মারতে চাইছে যে শুয়ার বাচ্চার কত বড় সাহস, আমাকে গালি দিয়ে ইয়ে করতে চাইছে, কিন্তু আমি বলছি। বলার পরে আমার এই বিয়াকরণের জন্য, আমি তো বড় ছিল তো আদর কইরা বিয়াকরণের জন্য খুব ইয়ে গেল বা ইন্ডিপেন্ডেন্ট। হঠাৎ কিরা সবাই ফ্যামিলি সবাই টুরে গেল সিলেটে, সিলেটে টুরে গেল। হঠাৎ কিরা আমার এক সিনিয়র বড় ভাই, এখন সে মোহন সিং গরু, আমার বাসার বারাটিয়া ছিল আর কি, আমাদের বাসা বারাটিয়া ছিল ও ঢাকা ইউনিভার্সিটিতে, ওর রুমে আমি অনেকদিন ছিলাম। সেই খোকন ভাই রেলুয়া, মানে খোকনের বড় বোনটা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতো, আমাদের বাসায় ভাড়া থাকতো। তখন ওই বোনটা দুই বছর মনে ভাড়া দিয়া থাকছে, ওইপরে আব্বাই নিজের মেয়ের মতো, আমার কোনো বোন ছিল না তখন, নিজের মেয়ের মতো রেখে ওরে ভাড়াটা দিতে দেয়, ফ্যামিলিরই একটা সদস্য হয়ে গেছে গা। হঠাৎ করে খোকন রেলুয়া যে রতন আমরা খোকন আমার কইতেছে, রতন আমার ইউনিভার্সিটি হলে বসে যে সিলেট যাবো বেড়াইতে, তো বেড়াই যে ভালো করতে সবাই একসাথে যাবো তুলে দিতে দেবো। আমার নামার লেগে ফাগলকা হে রোগা হওয়া যাবো। হঠাৎ কইরা যেখানে মনে করেন সিলেটে যাতায়াত করতে টাকা পয়সা লাগবে 8-10 হাজার টাকা, সেখানে দেখেছে আর তার যদি দ্বিগুণ চারগুণ লয় তো একটু ইয়া না যে এত টাকা পয়সার প্রয়োজন কেন। তাই সেখানে আমি খুব জিনিস আসলে ঘটনাটা কি, সেখানে মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ মতো মেয়ের বাড়ি তোর বিয়ে করে নিয়ে আসবো। আমি কি এটা বললে আমার সমস্যা কি, তোরা বলতে চাস না কেন? আমি যেটা বলছি সেটা যদি আমি তো আগেই বলছি, বাবা মা যদি রাজি না হয় আমাদের আমি বিয়ে করবো না, কিন্তু সেটা আমি যদি ইস্টাবলিশ হয়ে যাই যখন তখন তার হিসাব আলাদা। এর মধ্যে যদি বাবা মা বিয়ে করে তাহলে তো আমার এটা ভালো, তারা বিয়ে করাবে তারা বউ খাওয়াবে, জিনিসটা কিন্তু এরকম। আমি তো স্টুডেন্টই, যদিও টুকটাক কাজকর্ম করি সেটা আমার নিজের খরচে, এই টাকা পয়সা আব্বা কখনো চায়ও না ইয়েও করে না, আর আব্বা অনেক কাজই কন্ট্রাক্ট নিয়ে আমার দিয়ে দিত যেটা তুমি করো। তো সেখানে মনে করেন গেল, যাওয়ার পরে যখন ইয়ে হইল যে ওখানকার মেয়ে বিয়ে করে আমার লন্ডন পাঠিয়ে দিবে, আমার মা ইয়া দিল যে আমার ছেলে যদি আমি বিক্রি করতে আনি নি এখানে, ঠিক আছে। আমার মা এই ভেটো দেওয়ার পরে যখন মা এই মানে তাদের কথাবার্তা কেমন জানি কি হয়েছে, মা বলছে আমি বিয়েতে রাজি না। আমি তাদের সবাই সিলেটে রাত্রে হোটেলে রেখা আমি আইসা পড়ছি, সেই আশাতে আমার বাবা আমার সাথে 8 বছর তখন থেকে কোনো কথা বলেনি, 8 বছর। এবং আমি এটাও বলতাম মাকে, মা আমি রাত্রে দেখি ভয় পাই আব্বা আমাকে মারতে আসতেছে ইয়ে করতেছে, আমি কিন্তু এই জন্য আমি মাকে প্রায় সময় বলতাম তোমার এই প্রোগ্রাম আমার মা শুনবে, মা বলবে যে আমার ছেলে মিথ্যা বলেনি। আমি খুব ভয় পাইতাম এবং আব্বা এসে বলছি যে আমি তো ওনাদের সাথে কথা বলছি, আমাকে ইনসাল্ট করে রতন এসে বললো এটাও তো ঠিক হয়নি। যাই হোক একটা পর্যায়ে বিয়ে করব ইন্ডিপেন্ডেন্ট টাইম, আমি যখন ডিগ্রি যেদিন পরীক্ষা দিতে যাব, সেই আমার যে গার্লফ্রেন্ড ছিল ওর পাশে ওদের পাশের বাড়ি আরেকটা মেয়ে ছিল, ও পাশের বাড়ি ঠিক আছে কিন্তু ওই মেয়েটা আজিমপুর থাকতো, ওর বাবা আজিমপুর সরকারি চাকরি করতো সেখানে থাকতো, ওই মেয়েটা চাইছিল সম্পর্ক টম্পর্ক করতে চেষ্টা করতে পাত্তা পায়নি আজিমপুর থেকে আমার সাথে। পরে ও আইসা আমারে যেদিন কালকা পরীক্ষা দিতে যাবো, আমার জগন্নাথের সিট পড়ছে ডিগ্রি পরীক্ষা দিতে যাবো, আজকে আইসা রাত্রে কইতেছে বিয়ে হয়ে গেছে কি আপনি শুনছেন? আসলে তো আমি জানি না, যেখানে 6 থেকে 6.5 বছরের সম্পর্ক সেখানে বিয়ে হয়ে গেছে, একটা মানুষ স্বাভাবিক তো লাগতেই পারে ভাই, আমার মাথা নষ্ট মায় না এটা শুনে টের পেয়ে ওই মেয়ের তো ধীরে বইছে কি করতে গেছ সালাম জাতি আমার ছেলের, এটা তো এখন না বললেও পারতে, ওর কালকে পরীক্ষা তুই জানাস না হ্যান তেন। আমি ভাই পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিয়ে যাওয়ার সময় মারে বললাম মা আমি আর সদরঘাটিকা বাসায় আসবো না, আমি চাঁদপুর চলে যাব। আমি চলে গেলাম পরীক্ষা দিয়া, কোন রকম পরীক্ষা আর কি, ও এর মধ্যে পরীক্ষা দিয়েছে বলতেছি চাঁদপুর গেলাম, তখন তো বিয়ার 2 দিন না 3 দিন পরে আমি গেছি, ওরা 4 বোন ছিল ইভেন ওর মা, সবাই আমাদের যে কান্নাকাটি করছে ইভেন ও সহকারে, কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি বলি আমার মন চাইছে তুমি বিয়ে করে ভালো আছো, তুমি আমার কাছে আসো কেন, তুমি ভালো থাকো আমি দোয়া করি।
যে মেয়েটার সঙ্গে 6 বছরের সম্পর্ক ছিল
ওর বিয়ে হয়ে গেছে, আর ওরা ভালো পাত্র পাইছে, ইঞ্জিনিয়ার ছেলে পাইছে, বিয়ে দিবে না কেন, কোন বাবা মাই এই ধরনের পাত্র হাতছাড়া করতে চায় না। তখন মনে করেন এই আইসা স্বাভাবিক মনে মনে তো কষ্ট পাইলাম, পরীক্ষা মারে কিছু বুঝতে দি নেই, পরের দিন ঢাকা আইসা, তখন তো ডিগ্রি পরীক্ষা তো একদিন গ্যাপ গ্যাপ থাকে পরীক্ষা দিল, পরীক্ষার রেজাল্ট আমার প্রথম পরীক্ষা যেটা সেটাই খারাপ হইল, এক সাবজেক্ট ইয়া করলো মেসিং হইল, নেশার মাত্রা মদ খাওয়া সকাল বিকাল প্রচন্ড, আর মানে যেন গ্যাঞ্জাম নাই এনগিয়া গ্যাঞ্জামে জায়গা, বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া এই হিসাবে যাইতাম নির্বাচন করতে, মানিকগঞ্জ এদিকে ফরিদপুর বরিশাল বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি অস সাপ্লাই দিয়ে অগুভাবে ওগো পাঠাই দাম আমাগুভাবে আমরা যাইতাম। এর মধ্যে টুকটাক পুলিশে ধরে নিয়েছি, কিন্তু পুলিশে নিয়ে থানা পর্যন্ত কেস ফাইল হইতে দেয় নাই, ওই যে বললাম বাবা আদর করতো কোনো কিছু আমার ছেলের কেউ গায়ার দিব ইয়া করবো, এদিক দিয়ে আবার ঠিকই টাকা পয়সা খরচগুলো নিয়ে আসতো। এর মধ্যে ঢাকা শহরে নতুন নতুন ফেন্সি ডিল আসে, ফেন্সি ডিল খাওয়া শুরু হয়ে গেল গা অকাতরে, মানে নেশার যে একটা খারাপ দিক এটা বুঝি না, কিন্তু রক্ত গরম, পাইতাছি খাইতাছি, টাকা পয়সার অভাব নাই। আর ওই সময় কিছু কিছু কাজকর্ম, বসার কাজকর্ম বাজা গেল। আর আমার একটা জিনিস ছিল কিন্তু ভাই, শখের জিনিস, সেটা হলো গোল্ড কিনা, চেইন, দুইটা তিনটা চেইন গলায় পরে আমি সবসময় ঘুরতাম, এটাও আমার কিন্তু একটা রেকর্ড। কাজকর্ম করতেছি, নেশা পাই, আর নেশা যেই পড়ে তখন এই যে মদ খাই, ইয়া খাই, ফেন্সি ডিল খাই, একটা পর্যায়ে আছিল সকালে ঘুমের থেকে ওইটা ওই ছোট ছোট 50 ml বোতল আইসে, তখন দুইটা গিরা বোতল সকালে খাইতাম ঘুমের থেকে উইটটা ফেন্সি ডিল। আর মনে করেন 100 টাকার গাঁজা নিতাম, ওগুলি এক প্যাকেট গোল্ডলিপ সিগারেটের প্যাকেটে এক প্যাকেট সিগারেট বানাইতাম, পর করে ভরতাম। দুপুরে আমার একটা বন্ধু ছিল টিটন, ও জগন্নাথ মাস্টার্স কমপ্লিট করছে, ও তখন ট্রাভেল এজেন্সিতে, নিজেই ট্রাভেল এজেন্সির মালিক, পাকিস্তানের লোকের ভিসা টিসা এগুলি প্রসেসিং করে, ইয়া করে, টিকিট টুকিট করে, ওর এনে খালি বসতাম। ফেন্সি, ও ফেন্সি ডিল খেত, ও মদ খেত না, দুপুরবেলা ও ফেন্সি ডিল খেত, আমি 2 প্যাক 3 প্যাক মদ খাইতাম, হয় গ্যালাক্সিতে এসে, নাহলে গোল্ডেন ড্রাগন এসে, মগবাজার, যেখানে সব সুযোগ রাস্তায় যেখানে ইয়া পড়ত। আবার সন্ধ্যার সময় আমার বেশি তো ওই মদটুকু আবার স্টিক গুলো, আর ও 2 বার এই ফেন্সি ডিল খাইত, 2টা 2টা 4টা। হ্যাঁ, নেশা হুদবুট হয়ে গেলাম গো, বন্ধু বান্ধব অনেক বেড়ে গেল গা। আমার এক বন্ধু ছিল শেখসাহ বাজারের, কুত্তা সোহেল কইরা নাম, কুত্তা সোহেল, এই কারণে ঢাকা শহরে যত লেটেস্ট লেটেস্ট কুকুর আসত, সে কিন্তু 2টা 3টা বড় বড় কুকুর নিয়ে মনে করে শিকলটা বাইন্দা ঘুরত, এই জন্য ওর টাইটেল ছিল কুত্তা সোহেল।
ওকে,
একভাবে এক পোলা ছিল কোটিপতির ছেলে। আমার জীবনে অধপতন, এই সবচেয়ে বড় অধপতন শুরু হইতেছে সামনে।
ওকে,
এরকম করতে 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 মনে করেন হেয়ালি, টাকা পয়সা তো নিজে কামাই ইয়া করি, আবার ফিটিং টিটিংও আসে। ফিটিং টিটিং বলতে কি, মনে করেন বিদেশে যাওয়ার টাকা জমা দিয়েছেন আপনি, আপনি টাকা উঠাইতে পারেন না, তোমার কাছে দিচ্ছেন, আপনি জেনুইন দিয়া থাকলে, আর ও যদি দেওয়ার ক্ষমতা থাকে ওর থেকে উঠাই দিতাম। আপনার 1 লাখ টাকা দিচ্ছেন, ওর থেকে 20,000, আপনার 80,000 টাকা দিয়ে 20,000 খাইতাম, এই টাইপের টাকা ফিটিং খাইতাম আমরা। হ্যাঁ, আমাদের একটা সার্কেলটা এরকম একটা ইয়ে ছিল, এরকম ফিটিং 2-4টা আসতেই প্রতিদিন। সেখানে মনে করেন নিউ ইন্ডিমেন্ট টাইম, যখন এই অবস্থায় এলো সব বাসায় ডিসিশন নিল, ওরে বিয়ে করাই দাও।
প্রিয় শ্রোতার, সময় রাত 12টা একটু পরে বাজবে, ইনফ্যাক্ট আমরা রাত 12টার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমার সাথেই থাকবেন।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
আপনারা শুনছেন সিক্রেটস, বিরতির পর আবার একবার স্বাগত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করুন আমাদেরকে 09611904904 এই নম্বরে, যেখানটায় আমরা ছিলাম। জি বলুন।
আমি এর মধ্যে, আমার এক বন্ধু ছিল ইন্ডিয়ান ব্যবসা করত।
জি,
ওই যে আমি বললাম যে আমার ঘোরাঘুরির, আমি বাংলাদেশে খুব কম জেলাই আছে যেখানে যাইনি, আমার এই ঘোরাঘুরিটাও অভ্যাস ছিল। ইন্ডিয়াতে একটা ঘোরার ইয়া হয়ে গেল গা, কিভাবে ওই যে বন্ধু ইন্ডিয়ার ইয়া করতো, ব্যবসা করতো, ও বলতো যে তোরা ইন্ডিয়া যাবি, তোদেরকে নিয়ে যাবো, তোকে যা খরচ ঘুরাঘুরি সব আমার, আসার সময় খালি একটা লাগেজ, ওর একটা লাগেজ আনতে হবে। তো দেখা গেছে আমাদের, আমরা পরে দেখতাম যে আমাদের নিয়ে গেলে ও আমাদের পিছনে খরচ করে 4-5 হাজার টাকা, আর ও অন্তত 15-20 হাজার টাকা ইয়া করে, কিন্তু আমরা ওদিকে ওইগুলির দিকে ইয়ে নাই। তো এইভাবে একটা ঘুরাঘুরির অভ্যাস হয়তো ইন্ডিয়া যাতায়াত করতাম। তো এক পর্যায়ে ওই যে মাঝখানে আমি একটু আগে বলছিলাম যে আমার সম্বন্ধী, মানে আমার ওয়াইফের আপন ভুয়াতে ভাই ছিল ডিবিডিসি, যাবো অসাদ খন্দকারের নাম বলছি দাদা, আমার সম্বন্ধী যে বড়, ওই দাদার বাসায় আজিমপুরের বাসা ছিল, তো ওই বাসায় থাকতো, ওর কোন ফ্রেন্ড সার্কেল নেই।
ওকে,
ও কিভাবে কিভাবে আমাদের সাথে, আমাদের সিনিয়র বিসির সাথে মিশতে চাইছে, সেখানে ইয়া পাইনি। পরে আমার বললো যে আমি তো এখানে থাকি, এখানে আইআরসিটি কলেজে ভর্তি হয়েছি, আমাদের, আমার তো ফ্রেন্ড সার্কেল লাগে না, আমি চলতে পারবো না। ঠিক আছে, তুই আমাদের সাথে চল, অসুবিধা নেই, তা আমাদের সাথে চলতো ফিরতে ইয়ে করতে। এই ইয়াতে সেই আমার সেই বন্ধুর নাম ছিল রফিক, এবং খুবই ভালো মানুষ, খুবই ভালো ছেলে। আমার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পরে আমাদের সাথে চইলা, ওরে থানায় দুইবার ধরে লেগেছে, কিন্তু ওর বাইজি এত বড় অফিসার, নিয়ে গেছে সাথে সাথে নিয়েছে, পরে ওই দাদা ওকে বিদেশ পাঠিয়ে দিল।
ওকে,
বিদেশ পাঠায়। এর মধ্যে ওই ছেলের সাথে আমার সেই বন্ধু রফিকের সাথে আজিমপুরে অনেকেই ক্লোজ হয়েছে, কিন্তু ও বিদেশ যাওয়ার পরে ওর সাথে কেউ যোগাযোগ রাখেনি, কিন্তু ওর সাথে এক মেয়ের অ্যাফেয়ার ছিল, ও আমার সাথে যোগাযোগের মাধ্যমে ওই মেয়ের সাথে চিঠি আদান প্রদান করত।
আচ্ছা,
সেদিক দিয়ে ওর সাথে একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এর মধ্যে কিছু, ও যাওয়ার এক বছর পর ওর বাবা মারা যায়, তখন আমাকে চিঠিতে বলল, রতন আমি তো ভালো লাগতেছে না, আশা পড়বো এই মুহূর্তে। তাই আমি বললাম, দেখো তোমার দাদা পাঠাইছে, তোমার দাদার কোটি কোটি টাকা থাকতে পারে, এখন তোমার ভাই ব্রাদার গুলো তোমার সবচেয়ে ছোট ছোট, তুমি বড়, একমাত্র বর্জন ক্ষম, তুমি যদি আশা পড়ো তোমার ভাই বোন গুলোর কি অবস্থা হবে। তার ছোট তিনটা ভাই দুইটা বোন, আর বড় দুই বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা তাদেরটা আমি বলি না, যাই হোক আমি বুঝে বাবার দেখবি না আর পাবি না, আইসার আপকি তুই তোর ইয়াটা শেষ পিড়ায়। তো এসে ওর সাথে আমার সাথে একটা যোগাযোগ ভালো এবং সম্পর্ক ভালো হলেও বিদেশ থেকে আসলো, আইসা আমার সাথে দেখা করলো, আইসার দেশে বিয়ে করলো, আমার যাওয়া দিল, আমার যাওয়া হইল না।
আচ্ছা,
তা ওই এক পর্যায়ে আমি ইন্ডিয়ার থেকে আসতেছি বাইরে বেড়াবল হইয়া, এক রাত্রে আমি একা একা একটা ব্যাগ নিয়ে খুলনাতে, খুলনাতে আমার চাষতে আমার আপন ফুয়াতো ভাইদের ব্যবসা আছে, ওই স্যানিটারি ব্যবসায়ী, ওরা নিজস্ব প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রি আছে, ওখানে ওরা তৈরি করে ইয়ে করে, ওদের ওখানে নাই কি, আমি ট্রেনে উঠা আইসা বললাম পোড়াদো, পোড়াদো আমার এক খালার বাড়ি আছে, পোড়াদো আসার পরে স্টেশনে আইসা হঠাৎ করে ওই যে রফিক যে বন্ধু, ও বলছিল যে খোকসা কুষ্টিয়াতে খোকসা রেল স্টেশন আছে, ওখানে এসে নাইমা আমার নাম রফিক বললে যে কেউ দেখাই দিবে আমার বাড়ি।
আচ্ছা,
রাত্রে তখন পোড়াদো স্টেশনে আমি যখন আসছি রাত্রে তখন বাজে 11:45, তো হঠাৎ করে আমি ওই আমার খালতো ভাইয়ের বাড়িটা ওই স্টেশনের পাশে, স্বরূপদা গ্রাম পাশাপাশি পোড়াদো স্টেশনের পাশে, আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম যে এখানে খোকসা স্টেশন কোথায় এবং কিভাবে যাওয়া যায়, কয় আপনি খোকসা যাবেন কিভাবে যাওয়া যায়, কয়তো এখনই একটা গাড়ি আসতেছে, আমি সেই বন্ধুর বাড়িতে কিন্তু কখনোই যাইনি, যেই কথা সেই কাজ, টিকিট কত 10 টাকা, মানে লোকাল ট্রেন তো, আমি তো উঠা পড়লাম ট্রেনে, 10 টাকা দা টিকিট কেটে, রাত্রে একটার সময় গিয়ে খোকসা স্টেশনে আমি নামলাম, রাত্রে গ্রামের বাড়িতে ভ্যান থাকে, তো স্টেশন থেকে ভ্যানে ওদের বাড়িতে যাইতে তখন ভাড়া নেয় 2 টাকা।
আচ্ছা,
তা আমি যেমন স্টেশনে নামি এক ভ্যানওয়ালার জিজ্ঞেস করলাম, রফিক খনকার সমসপুর গ্রাম চিনেন, 2-3 জনে কয় হওয়া চিনি, আমি ওই বাড়িতে যাব। এখন এই রফিক জি ওই বাড়িতে আমারই নিয়ে তার বন্ধু সার্কেলের মধ্যে আমারই জি এত বড় করে রাখছে, এটা আমি যেহেতু ওদের বাড়িতে যাই নাই আমি তো আর জানি না, আমি প্রথম গেলাম, যাওয়ার পরে বাড়িতে ঢুকেই ডাক দিলাম রফিক, এক নম্বর ডাক, দ্বিতীয় ডাক রফিক, কে শুধু বলছি যে আমি রত, ওদের ছোট ছোট দোচলা চৌচলা টিনের ঘর, তো ছোট ছোট 4টা ঘর আছে ভাই
জি,
কিন্তু বিদ্যুৎ আছে, 4টা ঘর থেকে একসাথে বাতি জ্বলছে।
ওরে বাবা,
রতনজি নামটা শুনছে স্বাভাবিক, প্রত্যেক ঘরে হয়তো শুনছে, ডাক দিছি, একসাথে বাতি জ্বলছে 4টা ঘর থেকে, লোকজন ভাই বোনরা সব হুড়মুড়ায় বাড়িছে। আমার আজও সেই স্মৃতি ভোলার মতো নয়, আমি সেদিন গেছি হয়তো রাত্রে থাইকে পরের দিন সকালে এসে পড়ব, মানে আকাশের চাঁদ হাতে পাইলে যেটুক না হয় তার চেয়ে বেশি তারা পাইছে আমার পাইয়া। আরে একটা বন্ধুর জন্য বন্ধুর বাড়িতে এতটুকু ইয়ে, এটা আমার কল্পনার বাইরে ছিল। সেখানে আমি একদিনের জায়গায় 2-3 দিন থাকলাম, ঠিক আছে, থাকার পরে যেহেতু বিয়ের প্রসঙ্গটা আসতেছে এখানে এই জন্য বলা। আচ্ছা, ওখানে তখন যাওয়ার পরে আমি যাকে বিয়ে করছি তখন সে পরে ক্লাস 7 যখন ওদের বাড়িতে যা, এই বোনটাই ভাই বন্ধুর মধ্যে বোনটা ছোট আর ওইটার ছোট আরেকটা ভাই আছে, যে আমার আপ্যায়ন করছে তাদের যে ইয়াটা, মানুষকে খাওয়া তো সবাই খুশি করতে পারে না, ওইটা দেখে আমার মাইন্ডে এফেক্ট করছে, আমি কেন জানি একটু দুর্বল হইলাম। এরকম পরবর্তীতে আমি 1 বছর পরে গেছি ওদের বাড়িতে আবার।
আচ্ছা,
ওই ভাই বাড়াইছি পরবর্তীতে 6 মাস পরে গেছি, কিন্তু এর মধ্যে ওই যে রফিক কিন্তু আমার চালচলন সম্পর্কে জানত, হ্যাঁ, কারণ আজকে কিন্তু রফিক আমার আপন সম্বন্ধী, তাই না, কিন্তু এটা পরে আসতেছে। রফিক ওদের এলাকায় যখন গেছি, ওদের এলাকায় কোথায় আবগারি মদের দোকান আছে, কোথায় কি আছে, এগুলি রফিক আমাকে দেখাই দিছে যে তোর খাবার দাবার কিন্তু এনে এনে পাবি, তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি কিন্তু এগুলি ব্যবহার করতাম, রফিক তো জানতই ইয়ে করতাম। এরকম 3-4 বার যাওয়ার পরে 2 বছরের মধ্যে হঠাৎ করে আমার কানে একটা ইয়ে আসলো কি, ওদের বাড়িতে অনেকটা সন্দেহের চোখে দেখে, এক একজন কি সন্দেহের চোখে দেখে, ওর ছোট 2টা বোন আছে এবং আমার এই যাওয়াটা ইয়া করে না, আমি কোন সেন্সে, তখন তুই মমতা আমার গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে গেছে গা, তখন আমি কোন সেন্সে আমি রফিককে বললাম, রফিক যদি এরকম কোন কেউ সন্দেহ চোখে দেখে, যা তোর এই ছোট বোনটা মেট্রিক পাশ করাই দিস, আমি ওর বিয়ে করব। আমার মুখ দেখা যেভাবে হোক বাইরে হয়ে গেছে। তখন হেরা আমার চালচলন দিঘা তাদের ফ্যামিলিতেও কেউ বিশ্বাস করতে পারে না যে আমি আসলে যে যাই বা ইয়া করি। আচ্ছা এর মধ্যে যাওয়ার আরেকটা কারণ হইল কি, ওই যে আমি নেশা করি ফেন্সিডিল খাই, যেই ফেন্সিডিল ডাকাতে খাই 140 টাকা দিয়া গাবতলি গিয়া গুইরা গুইরা তাও 2 নম্বর নকল টকল গুইরা বানাই দেয়, সেই অরিজিনাল ইন্ডিয়ান ফেন্সিডিল 125 ml এর বোতল আমি কুষ্টিয়া খাইতেছি অনলি 30 টাকা দা। সেখান থেকে এক পর্যায়ে প্রতিবার যখন আসিস 50-60টা গুইরা বোতল আমি নিয়ে আসি, বন্ধু বান্ধব যারা খায় খাইতে গিয়া ধেজে ইয়া এই ফেন্সিডিল খাওয়ার লোভে ওখানে আমার যাওয়ার ইয়ারা দেখা গেছে যেখানে 6 মাসে একবার যাইতো, এখানে প্রতি মাসে একবার যাওয়া হইতেছে, এবং আমি দেখা গেছে 10,000 টাকা গুড়ে দিলাম ফেন্সিডিল লইলে আমার পরবর্তীতে 2 দিন পরে আমার হাতে 20,000-25,000 টাকা হয়ে যেতেছে, ওগুলি নিজের প্রয়োজনে এগুলি রেখে বাকিগুলো বিক্রি করে দিতেছি। এখন এনে আরেকটা জিনিস ইয়ে হলো যে ফেন্সিডিল ব্যবসা করে এই জন্য এনে যাতায়াত করে, আয় হায় ওই লোকাম। এরপরে এই লাইন বাদ দা আমি কেমনি কেমন এই ফেন্সিডিলের ব্যবসা শুরু করলাম, সেটা কুমিল্লা থেকে, কুমিল্লা বর্ডার থেকে ব্যবসা করে দেখেছি আমার অল্প চালানের দিকা, আমি বাড়িতে বলি নি কৃষি এরকম, আমি বাড়ির দিকা 25-30,000 টাকা নিলাম, মারে গিয়ে আমি ব্যবসা করুন, কৃষির কৃষির ব্যবসা করবি, আমি ইন্ডিয়া দিয়ে মালা মালা আনুন বিক্রি করুন। আসলে মা এটা তত কিছু বুঝতো না বা অতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমি মূলত করতে শুরু করলাম ফেন্সিডিলের ব্যবসা। এর মধ্যে ছোটখাটো এই 25-30,000 টাকা চালান হইতে হইতে আমার প্রায় ওই সময় 3-3.5 লক্ষ টাকা চালান হয়ে গেল। ঠিক আছে, চালান হওয়ার এক পর্যায়ে গিয়া আমি যাতায়াত করতেছি ইয়ে করতেছি, শেষ পর্যন্ত কুমিল্লা থেকে আমার ট্রাক দিয়ে যখন মাল গেল, সেই মাল এক লগে 7.5 লক্ষ টাকার মাল ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার পরে আমার ফেন্সিডিলের ব্যবসাও শেষ হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট আমার বিয়ে করাবে, তখন আমি মারে বললাম, মা তখন তো এর মধ্যে সময় গেছে, ওই মেয়ে ক্লাস 10-এ উঠছে, মানে 10-এ কি 10-এ মেট্রিক পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করবো, এই টাইম বিয়ে যদি করাইতে হয় তাহলে যাও, একটা নিরীহ মেয়ে আছে ভালো, তাহলে ওই মেয়েটা গিয়া দেখো যদি পছন্দ হয়। আমার মা, আমার ছোট বোন, আমার আপন চাস্তবাই মানে আমার বাবার বাবার চাস্তবাইয়ের ছেলে, উনিও ওয়াশায় চাকরি করে মিরপুরে থাকে, সে মানিক ভাইকে নিয়ে গেল কুষ্টিয়া। মা আংটি টাংটি নিয়ে গেছে, এগুলি তো আমি কিছু জানতাম, মা নিয়ে গেছি মেয়ে দেখাইতে। এখন মেয়ে দেখাই দিয়া তখন তো এত যে এখন যে বাল্যবিবাহ ওগুলি কিন্তু তখন ছিল না। আমার ওয়াইফ যখন ক্লাস 10-এ পড়ে ওই অবস্থায় আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একটু ইয়ে করলাম যে ওর পরীক্ষাটা, ওর পরীক্ষা তখন আমি হেগো বাড়িতে সবার গার্জেন রফিককে বললাম, রফিক যা হওয়ার হয়েছে আল্লাহ যা করে তুই ওরে অন্তত মেট্রিকটা পাশ করা। যাক মেট্রিক পরীক্ষা দিল, এর মধ্যে পরীক্ষা দেওয়ার মধ্যেই আমার বউ কনসেপ্ট করল, আমি এটা মাইনে নিতে পারতেছি না
এত অল্প বয়সের কারণে।
হ্যাঁ অল্প বয়সের কারণে, আর ওর পড়াশোনা তো তাইলে এই মুহূর্তে গ্যাপ হয়ে যাবে। যাই হোক, ও এর মধ্যে আমার বিয়েতে কিন্তু আমার বাবা যায়নি, গিয়ে বিয়ে পরে আইয়া বললো।
আচ্ছা
বাবা এদিক দা মার সাথে ওই যে বললাম যে ওই যে সিটি বিয়ে দিয়ে নে বাবার সাথে কথা বন্ধ, সেই কথা বন্ধই রাখতেছে। তো বাবা মারে কইল কেমন বিয়ে করছো, বউটু নিয়ে আসো না কেন। যাক মা কইল তুই রূপালীর নিয়ে আয়, আমি রূপালীর নিয়ে আসলাম নিজে নিজে, কোনো আনুষ্ঠানিকতা নেই কিছু নেই। আমার বাবা আমার বউ ওয়াইফকে পাইয়া মনে হয় মানে কি যে পাইল আতে সে, মানে আমার বউরে সে কোলে কইরা খাওয়ায় দাওয়ায় পড়ায় মানে নিজেই সবকিছু করায় দেয়।
আচ্ছা
এইভাবেই আদর যত্ন সব দিক দিয়ে। আবার যখন অন্য কনসেপ্ট করছে আমি তো কইছি যে একটা কিছু ইয়া করবো, মানে পারে না যে চতুর্দিক দিয়ে হামলা হিসাব করে, আমার কত বড় সাহস, আমার বংশের প্রথম পাতি আসতেছে সে বলে নষ্ট করবে হ্যান, মানে একটা বিধিকিচ্ছির অবস্থা। যাক সে তো কিছু করা গেল না, যেভাবে হোক আমার আমি বিয়ে করলাম 96 ডিসেম্বরের 21 তারিখে। ঠিক 1 বছর 2 মাস না 3 মাস আমার ছেলের জন্ম হইল 24 ফেব্রুয়ারির আমার ছেলের জন্ম হইল 98 ফেব্রুয়ারির 24 তারিখে আমার ছেলের জন্ম হইল। আব্বা তো মহাখুশি, আব্বার আরো চতুর্দিকে কাজকর্ম বাইরা গেল গা সোজা হিসাব, মানে অবসর থাকতে পারে না কাজে অস্থির। এর মধ্যে আমিও মনে করি ওই অসহায় লোক কি ঢাকা শহরে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ওই বিদ্যুৎ গ্যাস তারপরে পানি, এগুলি ছিল টাকার খনি, যে এগুলি কাজকর্ম না করছে সে বুঝবে না। আমরা করছি আমরা জানি, এখন মিটারে কিছু কাজ আসলো, ভাই আপনার বাড়িতে মিটার আছে, আপনার বাড়িতে 10,000 টাকা বিল উঠছে পানিতে, কিন্তু কিছু কিছু বাড়িতে আছে তখন নিয়মটা এরকম 10,000 টাকার গড়পড়তা বিল দেয়ারি, 10,000 টাকা বিল আপনি 3,000 টাকা দিয়ে দিতেছেন, আবার যার 500 টাকা বিল আসে গড়পড়তা বিল গিয়ে সেও 3,000 টাকা। এখন যে 500 টাকা 3,000 টাকা সে তো বলবে যে আমি মিটার লাগাবো, তাই না? আর যে 10,000 টাকা বিল দিয়ে 3,000 দেয় সে বলবে আমার মিটার লাগবে না, আমার গড়পড়তা বিলই ভালো। সেখানে আমাদের পয়সা কামানোর প্রতিদিন 5-7,000-10,000 টাকা কামানোর একটা হিরিক পড়ে গেল, কারণ যে মিটার লাগাইবো না অর্থিক টাকা খাই, যে লাগাইবো অর্থিক টাকা খাই। আর এই টাকা কিন্তু টাকা তো কন্ট্রাক্ট নিচ্ছে অন্য বড় কন্ট্রাক্ট, আমরা তো তার থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছি। আর মিটারের লাগানোর মজুরি তো প্রতিটা মিটারে 160-170 টাকা করে মজুরি দিত, সেটা তো আছেই আমাদের, দৈনিক 10-15টা মিটার লাগানো যায় দুইটা মিস্ত্রি নিয়ে। টাকা পয়সা যাই ইয়েটিয়ে করতেছে, এর মধ্যে এবার আসি ওই যে কুত্তা সোহেল আমাকে এক ফ্রেন্ড আসিল যে, কিন্তু ফেন্সিডিল মটন এগুলি খাওয়া কিন্তু বন্ধ নেই, খাচ্ছি মানে নেশা আমার চলতেই আছে। এর মধ্যে ওই কোথাও কোনো কল বললে গেঞ্জামের বারাটিয়া গুন্ডা হিসেবে আমরা যাই, সেখানে মনে করেন হঠাৎ করে যে সোহেল ওর কুত্তা মশান লিয়ে আমরা প্রতিদিন একসাথে ফেন্সিডিল খেতে যাই, হঠাৎ করে কয় রতন আধা ঘন্টা খারো আমি আইতাছি। প্রথম প্রথম 10-20 মিনিট করে গিয়া হ্যাঁ আধা ঘন্টা 15 ঘন্টা যাইতো গা, আসে না কিরে কই যায়। দুই দিন তিন দিন যাওয়ার পরে হঠাৎ করে আমি ওরে চেক দিলাম, গিয়া দেখি ও আলাদা হিরোইন খায়। ওই অবস্থাতেই আমি ওর একটা থাপ্পড় দিছিলাম, আমি নিজে একটা ড্রাগ এডিক্ট ওরে থাপ্পড় দিছি, সোহেল তুই হিরোইন খাস?
আপনি তখন নিতেন না?
হ্যাঁ
আপনি তখন নিতেন
না? হিরোইনটা নিতাম না। সোহেল সেই থাপ্পড় খাইয়া কিচ্ছু করল না, মাথা চোখ বুঝা কয় চল ইজিলি পাবে। আমাদের আমি নাম প্রকাশ করবো না, আমাদের এই দুইজনেরই ঘনিষ্ঠ আরেক বন্ধু ছিল সাব ইন্সপেক্টর। ও এর মধ্যে আমি বলি আমি বিয়ে করলাম, বিয়ে করার আগে বাংলাদেশে মানে 96 কথা বলতে গভর্নমেন্ট চেঞ্জ হলো, আমি দলীয় ইয়াতে নিয়ে চাকরি ইন্টারভিউ দিলাম পুলিশ সাব ইন্সপেক্টরের মেল ব্যারাক গিয়া, পুলিশ অফিসার আমার পিঠে থাবর দিয়ে আমার বডি ফিগার টিকা দেখে কয় মনে করে তোমার চাকরি হয়ে গেছে কি করবা? আমি স্যার আপনি বলেন কি করবো, 1,60,000 টাকা জমা দিয়ে আসছি আগেই টাকা দিয়ে, এই টাকা কি সদভাবে চাকরিগুলো উঠাইতে পারবো? তা আপনি বলেন কি করবো? সারে আমার পিঠে থাপ দেবো আই উইশ ইউ গুড লাক ইয়ে করে দিল, বলে তো সেই চাকরি গেল। এই যে যাওয়ার পরে এরপরে হঠাৎ কিরা সেই যে আমাদের বন্ধু ছিল সেই সোহেল, আমি আগেই বলছি সোহেল কোটিপতির ছেলে, একবার সোহেল বিয়ে করছে ওর ওয়াইফ ইংল্যান্ড চলে গেছে, ওর জন্য প্রতি মাসে 1,000 টাকা করে 1,000 পাউন্ড করে হাত খরচ পাঠায়, ও আর আমি দুইজনে গিয়া এই টাকাটা বাঙ্গাই, ঠিক আছে 82-83-84,000 টাকা করে তখনই আমরা টাকাটা বাঙালি 80,000 টাকা 81-82,000 টাকা করে উঠে খেলাছে মাসে 16-17 তারিখ এলাকা, ও রাতে আর টাকা নেই কি যে এত টাকা ওই যে হিরোইন খায় বাড়তি খরচ লাগে। ওই ওর বাড়িতে ফোন দিত প্রথম তুই আমার পাঠাইতো, তুই গিয়ে আমার গিয়ে পুলিশে ধরছে 20,000 টাকা লাগবো, খালাম্মা যেই কই বলতাম সেইভাবে টাকা দিয়ে দিত। সেই সোহেল আমাদের থাপ্পড় খেয়ে কি করলো আমাদের প্রকাশ না কইরা, ও ওই সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর আমাদের সাথে স্টিক খাইতো আর ফেন্সি খাইতো, ও স্টিকের ভিতরে হিরোইন বইয়া বইয়া আমার খাওয়াইতো। দুই দিন তিন দিন খাওয়ার পরে আমার কেমন জানি লাগে, এরপরে আরেকজন যদি যে হিরোইন খাওয়াই না কয় আমার কইতেছে একটু টাইনা দেখ তোর কেমন লাগে, এটা টানলে ঠিক হয়ে যাবো। আমি টাইনা দিই ঠিক শরীর পুরা, কারণ না খাইলে সিগারেটে বইটা খাওয়াইতো, তো মনে করি ওইটা না খাইলে নাকে মুখে পানি বাড়িতে থাকে, কেমন একটা বিতিকিচ্ছির অবস্থা। আর তখন তো টাকা সুর অরিজিনাল হিরোইন পাওয়া যেত, ওইটা খাইতে গিয়ে দেখলাম আরে শরীর পুরা ফিট। আর হিরোইন এমন এক নেশা, একটা মানুষের কাউরে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে তাকে হিরোইন খাওয়া শিখাই দাও তার জীবন শেষ, যে যত বড় কোটিপতির ছেলে হোক। আমি জানি কারণ আমি এটার ভুক্তভোগী, কারণ আমার আমি আমার বাবার আসতেছি, তারপরে এই হিরোইন খাওয়া তো আমি শিখে গেলাম আমার ছেলে হওয়ার পর থেকে। ওই যে বললাম যে ভাই কাজ করতাম আর স্বর্ণ কিনতাম ইয়া করতাম কত কিছু কিনতাম, আমার নিজেরই প্রায় 20-25 ভরি স্বর্ণ কিনা হয়েছে, আমার মার প্রায় 25-30 ভরি স্বর্ণ আমি বিক্রি করে ফেলাইছি, বাবার টাকা বাবার ব্যাংকের চেক বাবার সই নকল কইরা ব্যাংকের থেকে আমি বাবার ব্যাংকের টাকা উদয় করে লাইছি। এরপরে আমার বাবা দুইটা জায়গা কিনছিল, একটা যাত্রা বাড়ি আর একটু হলো সাভার, সাভার জায়গার মধ্যে অনেক গাছ গাছা ছিল, আমি গিয়া 20-30,000 টাকার গাছ গাছা বিক্রি করে ফেলাইলাম, মানে এরকম করতেছি আব্বার রাগ কইরা ওই সাভার ওই জায়গায় বিক্রি করে দিল, যে জায়গা কিনছিলাম অনলি 80,000 টাকা দা সেই জায়গা মনে হয় 7,00,000-8,00,000 টাকা বিক্রি করে দিল রাগ কইরা আমার উপর, যে ওই টাকা কোনো কাজে কর্মে কিছু আসলো না, আসার পরিপ্রেক্ষিতে ইনডিমেন্টে আব্বা ডায়াবেটিসে অসুস্থ হয়ে গেল, অসুস্থটা আব্বারটা পরে আসতেছি। এর মধ্যে মনে করেন এখন আমার টাকা পয়সা আস্তে আস্তে শর্ট হইতেছে, আমি কি করব।
বিরতি নেবার সময় হলো প্রিয় শ্রোতা, আরো একবার ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রতনকে নিয়ে। আপনারা শুনছেন সিক্রেটস আর জি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আজকে যিনি গেস্ট রতন, তিনি আসলে অনেক কিছুর ব্যাপারেই চোখ খুলে দেবেন। অত্যন্ত হৃদয় স্পর্শী এবং মর্মস্পর্শী একটা সিক্রেটস আজকে এখানে রিভিল হবে। এখানে অনেক বিষয়ে আমি জানি যেটা শেষের দিকে ঘটবে। তো তার সঙ্গে যদি সরাসরি কেউ কথা বলতে চান, এবং কথা বলতে চাইলেই আসলে আমরা কারোর সঙ্গে গেস্টের কথা বলিয়ে দেই না, যদি সেটা প্রয়োজন হয়, প্রাসঙ্গিক হয়, তাহলে আপনারা নক করতে পারেন আমাকে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমার যে পেজটি আছে ফেসবুকে, সেই পেজটিতে আসতে হবে আপনাদেরকে, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে। ওখানে এসে আপনি পেজটিতে লাইক দেবেন, একই সাথে লাইক দেওয়ার পরে আপনি দুটো জিনিস পাবেন। একটা হচ্ছে ফেসবুকে আমার একটি পার্সোনাল গ্রুপ আছে কিশোনাইলা কিবরিয়া ভাই নামে, ওখানে সরাসরি আমার সঙ্গে কথা বলা যায়। এছাড়া আপনি চাইলে আমার পার্সোনাল যে আইডিটি আছে সেখানেও নক দিতে পারবেন, সেটারও শেয়ার দেওয়া আছে। সুতরাং ওখানে চলে আসুন। ওকে, আমরা যেখানটাই ছিলাম রতন, তারপর
আমি আজকে যে কথাগুলো মূল বলতে আসছি এখানেই আসবে আমার অধঃপতনের। আমি যে জিনিসটা বলতে চাইতেছি, যখন এই হিরণ খাওয়া শিখলাম ভাই, প্রতিদিন এক বসাতে 1,000, 1,500, 2,000, 3,000, প্রতিদিন 5,000 টাকা করে চলে যায়।
ওকে,
কিন্তু এই টাকা পাবো কোথায়? জিনিসপত্র কত বিক্রি করা যায়? বাবার টাকা এইভাবে সেইভাবে, ওই যে বললাম না আমার ছেলে জন্ম হওয়ার পর
তখন ড্রাগন নিচ্ছেন আপনি?
হ্যাঁ,
তখন ড্রাগন নিচ্ছেন,
মানে সব এভরিথিং, মানে এমন কোন নেশা নাই যেটা মানে না নিতেছি। খবর পাই ওই গাবদুলিতে সাপের শো বলে নেশা করে, সেখানে গিয়ে সাপের শো বলে নিতাম, মানে বিধিকিচ্ছির একটা অবস্থা। এরপরে আমার এখানে দুইবার রিহেব সেন্টারে বলি, একটা এলিফেন্ট রোডে একবার করলো, আরেকবার করলো যাত্রাবাড়ি, দুই জায়গায় 2-3 মাস কইরা রইলাম। কিন্তু বাইরিয়া আবার খাওয়া। এর মধ্যে একবার আমারে থানায় ধরে লিয়ে গেল।
এটাই প্রথম?
না, থানায় তো আরো কয়েকবার নিছে।
আচ্ছা,
থানায় নিয়ে ওই কোর্ট পর্যন্ত দেখা দিতে পারে নাই, থানায় হয়েছে খেয়ে পুলিশের লোকের ডাকাডাকি করছি।
তখন কি আপনার কমপ্লিটলি লেখাপড়া অফ করে দিয়েছেন?
হ্যাঁ, লেখা ডিগ্রি
কমপ্লিট করলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে?
হ্যাঁ, ডিগ্রি ওই যে এক্সাম কোর্স গেল না, সেটা পরবর্তীবার পরীক্ষা দিয়ে পাশ করি।
ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি মানে এটাকে আগে ডিগ্রি দেওয়া হতো ওই সময়টাতে?
জি জি জি।
ওকে, ঠিক আছে।
আচ্ছা, এর মধ্যে বড় যে জিনিসটা হইতো, আমি কথার পরিপ্রেক্ষিতে না আসে বলেন আবার সেই কথাটা আসতে, ওই যে বন্ধুকে সাইকেল চুরি অপরাধে ফ্রেন্ড সার্কেল থেকে বের করে দিলাম।
জি,
আরেক বন্ধু ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার এক জিগাতলার এক বন্ধু আসিল আমার সামনে, একসাথে নেশা করে সবকিছু করে আমার সামনে, মনে করেন এক লোকের দূরে না একটা ছুরি নিয়ে ঠেক দিয়ে 300 টাকা নিয়ে গেছে। আমি আমার 7 বছরের বন্ধুত্ব সেদিন শেষ করে দিছি, যে আমার বন্ধু
এই চিন্তায় পছন্দ করতেন না।
সেটাই আমার এই কিছুটাই আছিল, যে আমার বন্ধু চিনতেই ঠেক দিব সে আমার বন্ধু হইতে পারে না, তার সাথে সম্পর্ক শেষ। আজ অব্দি আমি চেষ্টা করছি এখানে আসার আগে, যে আমার রেডিওতে প্রোগ্রাম আছে দিপুরে বলিস, আমি এই প্রোগ্রামগুলো বলবো, আমার কথাগুলো যাতে শুনে যারা যারা, আমি যাদের নাম সবারই মোটামুটি ইনফর্ম করা আছে, ওর পরে কারো কোনো বলার থাকলে ইয়ে হবে সেখানে। মনে করেন এমন একটা পর্যায়ে ইয়ে হল, আমি তখন ঢাকাতে র্যাব প্রথম আবিষ্কৃত হয় এবং আমার কিছু বন্ধু বান্ধব ক্রস ফায়ারে মরে গেল, যেমন পিচ্ছি হান্নান আছে, ইয়াসিরিম আরো দুইজন, নাম বলার দরকার নেই আমি বলি না, এবং আমার অবস্থাও খারাপ, এবং আমার পাইলেও গুলি গুলি মেরে ফেলাবে। আমার বাবা খুব চিন্তিত হয়ে গেল যে তুমি দেশে চলে যাও, বাঁচতে চাইলে ঢাকা থাকলে তুমি বাঁচবা না। আসলে বাবা, বাবার সন্তান, বাবা আসলেই খুব আদর করত, আজকে বাবা নাই। দেশে পাঠালো, দেশে টিনের ঘর ছিল, সেই ঘর বিক্রি করা ছিল, ঘরের বিডি ফাঁকা ছিল, সেখানে আমার বাবা প্রায় 500,000 টাকা খরচ করিয়া টিন সেট তিনটা রুম করে ট্রাস্ট গোসলখানা খাবারের ঘর টোর সব করিয়া দিয়ে আমার জন্য আমাকে দেশে পাঠাই দিল। দেশে গিয়া হিরোইন খাওয়া তো বন্ধ নাই।
ওয়াইফ তখন কোথায়?
ওয়াইফ সাথেই।
ওয়াইফ কোন রোল প্লে করতো এই সময় আপনি যে হিরোইন খাচ্ছেন?
হ্যাঁ, আমি জীবনে হয়তো আল্লাহর কাছে কোন একটা ভালো কাজ করছিলাম যে আমি এই ওয়াইফ পাইছি, সেই ইয়াটা পরে আসতেছে, আমি বলবো আপনাকে। ও তো কত ওর যে কত কষ্ট দিয়েছি। তারপরে বাড়িতে গেলাম, গিয়ে আমি আমার ফ্যামিলি বিশেষ করে আমার ভাই এমন কোন দুনিয়াতে ভাই নেই, বাবার যদি 10 টাকা থাকে তিন ভাই থাকলে তিন ভাই মালিক, আমি আমার বাবার 10 টাকাই বিক্রি করে খাইয়া, 9 টাকাই বিক্রি করে খাইয়া ফেলাইছি। ভাইরা কোনদিন বলে নাই, কারণ ভাইরা বাবা মারা যাওয়ার পরে আমি প্রায় 13,00,000 টাকার জমিন বিক্রি করে ফেলাইছি দেশে গিয়া। ঠিক আছে,
ওই যে আপনাকে দেশে রাখলো ওই সময়,
দেশে গিয়ে জমিন বিক্রি করে ফেলাইছি। সম্পত্তি কিন্তু তিনও ভাইয়ের, বাবা মারা গেছে কিন্তু আমি বিক্রি করে ফেলাইছি।
আমার ভাই কিন্তু বিক্রি করলেও তো যারা কিনছে তারা তো নিতে পারবে না, কারণ বাকি দুই ভাইয়ের তো সাইন লাগবে।
না লাগবে না, আমার ভাই যদি অবজেকশন থাকলে না তারা নিতে পারবে না। টোটাল সম্পত্তিটা বাবার, সম্পত্তিটা ভাগ হয়নি, বাবার সম্পত্তিটা থেকে আমি মনে করেন বিক্রি করে দিছি 10%, 1,50,000 টাকা শতক বিক্রি করে দিছি। ভাইরা অবজেকশন দেয় নাই, ভাইরা দেখছে যে বাবাই তো থাকতেই তো রতনের পিছনে 1,00,000 টাকা খরচ করছে। সেখানে বাবা তখন আমরা কিছু বলিনি, আমার ভাইরা আমি আসতেছি ভাইদের প্রসঙ্গে, বিক্রি করে ফেলাইলাম। এর মধ্যে ভাই আমার মেয়েটা 5 থেকে 6 উঠলো, ছেলেটা 7 থেকে 8 উঠলো।
তখনও চলতেছে আপনার নেশা?
চলতেছে এখন, কিন্তু মাথায় কিন্তু এইটাও চিন্তা আছে ওদেরকে তো পড়াশোনা করাইতে হবে, এই চিন্তাটুকু কিন্তু আছে, একেবারে ক্রেক হইনি, পাগল হইনি। আল্লাহর অশেষ মেহরবানি, আমি পুলিশের অনেক রকম অনেক লোক দেখছি, হয়তো আল্লাহ আমার জন্য কোন শান্তির দূত হইয়া আমাদের থানায় সেঙ্গারচর থানায় সেকেন্ড অফিসার আসলো একজন মনির স্যার, আল্লাহ তাকে শত বছর হায়াত দিক, হঠাৎ করে আমাকে ফোন করলো একদিন, তার সাথে কোনো যোগাযোগ নেই, সে নতুন আসছে, কিন্তু আননোন নাম্বার রিসিভ করলাম। হ্যালো, আমি থানা থেকে সেকেন্ড অফিসার মনির বলছি, আপনি কি রতন? জি জি স্যার, আপনি একটু দেখা করেন, এখন তো আমার রীতিমতো শরীর কাঁপা শুরু করছে।
রাইট,
আমি তো অ্যাডিক্টেড, আমার অনেক আমার একটা এই জিনিস কি, আমি তো কারো ঠকাই কিছু করি নাই, নেশা খাইছি, আমি নেশা পকেটে নিয়ে ঘুরি না, আমার নেশা কোথাও কোন রিকভারি নাই। তাইলে হেবো উনি বুঝতে পারতেছে, সবাই উনি পুলিশের লোক তো বুঝতে পারবি, আপনি কি কোনো কনফিউশনে আছেন? আমি স্যার স্বাভাবিক আমি তো কনফিউশনে থাকবো, আপনি কেন হঠাৎ করে আমাকে কল করছেন? কয় না আপনার সাথে কথা আছে, আপনি আসেন। এর মধ্যে আমি যেখান থেকে আমার দেশের বাড়িতে হিরোইন কিনা খাই, একদিন ওর বাড়িতে আমি অন্তত আমি হিসাব করছি ওর বাড়িতে 15,00,000 টাকা হিরোইন খেয়েছি। তো ও কাঁচা ঘর থেকে পাকা ঘর করছে না, আমি জিন্সের প্যান্ট জুতা পরে রুমে ঢুকিয়েছি, ও আমার কইছিল তুই জুতা পরে আমার ঘরে ঢুকলি, তখন আমি বলছি তুই আমার টাকাতে ঘর পাকা করে তুই আমার এখন জুতা মাথা করলি, তুই আমার বাড়িতে যাইছিস, আমার টয়লেটও তোর ঘরে তুই ভালো, কিছু হয় নাই, এই এক জিদ। ঠিক পরবর্তী টাইমে আরেকদিন গিয়া মনে করেন 1,200 টাকার জিনিস 1,000 টাকা দিছি, সে টাকাটা মাটি ফালাই দিছে। এখন আমার তো হিরোইনের নেশা ভাই, আমার তো লাগবে, এখন তো রাগ হইলে হইব না।
আপনি কি সিরিঞ্জ দিয়ে নিতেন?
না না না,
তাহলে
আমার শরীরে কোন রোগ নাই, কিন্তু আপনি কোন হাতে পায়ে কোন রোগ
ওটাও নিতেন আপনি?
প্রচুর মানে কোন টিডিজেসিক আছে আরো কি কি ইঞ্জেকশন আছে, আমার শরীরে কোন রোগ পাবেন না, আপনার শরীরে নর্মাল যে রোগগুলো আছে আমার কোন রোগ পাবেন না, আপনি সারা হাতে পায়ে কোথাও নাই। তখন আরেকদিন গিয়ে 1,200 টাকার জিনিস 1,000 টাকা দিছি, 200 টাকা কম দিয়ে টাকাটা মাটি ফালাই দিছে, আমার খুব রাগ ধরলো। এখন মনে মনে চিন্তা যদি রাগ হয়ে যায় তাহলে তো আমার দিব না, আর না দিলে আমার শরীরে কষ্ট হবে। আমি না জিনিসটা পরে বুঝাই টুজাই করে লই আমি ঠিক আছে একটা কমই দে, ওই পাতা বিক্রি করে তো 10টা দেওয়ার কথা, সেখানে মনে করেন আমি তুই একটা কমই দে জিনিসটা না হাতে লই, আমি কি দেখ আমি ভাবি ওই যে এক পাগল আছিল তার ওয়াইফ আর মেয়ে জিনিসগুলো বিক্রি করতো, আমি বললাম খালা তোরা যেগুলি করস মনে হয় আমি তো চাইলে তো ফুলিতে ধরাই নিতে পারি, কিন্তু আসলে তো করি না এগুলি। ফটকিরে সে আমার বললো যে তুই পারলে ফালাইস, এই বললো এরপর আমি বললাম মরা বাপের কসম কাইটা গেলাম তোরে দূরে লিয়ে যাবো, কিন্তু এটা করি বাউ দিয়া পরে ইয়ার দিয়ে করিয়া পরে জিনে আসিয়া খাইলা ইন্ডিমেন্ট। আমি মনীষ স্যার আমার ফোন দিল, তারপরে মনীষ স্যার দিল আমি ভয়ে ভয়ে গেলাম, আপনি আমি গেছি যে ওনার তো পার্সোনাল রুম যেহেতু সেকেন্ড অফিসার থানা ওনার পার্সোনাল রুমই আছে, নিয়ে সামনে বসাইল, সামনে বসানোর পরে সিগারেট খাওয়ার বসেছে, আমি জি স্যার আমি তো কম খাই, দুই একটা খাই, আমার মানুষ গিফট দিয়ে দেয় সিগারেট, ওপেন ড্রয়ার খুললে আমাকে এক প্লেট বেনসন সিগারেট দিল। কারণ আমি আরো ভয় পাইতেছি, এক প্লেট বেনসন যখন দিছে, কারণ ওসি স্যারের পরে হইল ওনার অবস্থানটা, উনি আমাকে এক প্লেট বেনসন সিগারেট দিতেছে। আর আমার প্রফেশনটা হইল কি, আমি আপনাকে বলি, আপনি তো আমার প্রফেশনটা জানেন, আমি মোটর সাইকেল ভাড়া চালাইতাম। কিন্তু ভাই আমার আরেকটা দোষ হইল কি, আমি কাউকে তেল মারিয়া চলতে পারি না। আমার যে যোগ্যতা, আমি তেল মারতে পারলে, আমাদের এরকম লোকজন আছে আমি চলতে পারি, কিন্তু আমি তেল মারি না, একবেলা না খাই থাকুম, কিন্তু আমারটা আমি ইয়ে করুম। তখন আমি বললাম আমার ছেলে সেভেন থেকে এইটে উঠছে, আর আমার মেয়েটা ফাইভ থেকে সিক্সে উঠছে, ওরা বড় হইতেছে। এখন যদি হিরোইন কন্টিনিউস করতে যাই তাহলে দেখা যায় ঘরে খাবারও তিন বেলা ঠিক মতো থাকবে না, থাকে না, এরকম একটা পরিস্থিতি পড়ছি। পরে মনি স্যার আমার সব নির্ভয় দিয়ে বলল যে ভাই আমি আপনাকে ডাকছি, আমার একটা ভালো মাদকের একটা আসামি দরকার, আপনি যদি দিতে পারেন তাহলে আমার জন্য উপকার হবে, আপনি এই উপকারটুকু আমার ইচ্ছাগুলো করতে পারেন, আমি আপনার ইনফরমেশন নিয়েই আপনাকে কল করছি। অনেক চিন্তা ভাবনা কইরা ইয়া টিয়া করি, এর মধ্যে আমি একটা ইয়া করতেছি, ইয়া করুম কিভাবে। পরে একদম ফ্রিলি স্যারের সাথে আমি সংক্ষিপ্তভাবে বললাম, আমি স্যার আসামি তো আছে, কিন্তু দিলে তো টাকার ইয়াতে সাইরা দিবেন আপনারা, কয় টাকার ইয়াতে সাইরা দিব মানে, আমি যখন টাকার বান্ডিল দেখাবে তখন আলটিমেটলি আপনারা সাইরা দিবেন। এই কথা বলার পরে কয় না, যত টাকাই দেখো আসামি স্যার হইব না। তখন আমি বললাম যে স্যার তাহলে আপনি আমার একটু উপকার করতে পারেন। কয় কি, আমি বললাম দেখেন স্যার আমি এই হিরোইন আসক্ত, এখানে যদি এই হিরোইন না পাই তাহলে হয়তো আমি না খেয়া থাকতে পারবো, আর এখানে থাকলে আমার খাওয়া হইব এটা যেভাবেই হোক। তখন বলল যে আমি আপনাকে কথা দিলাম, আর আমার মনে একটা চিন্তা যে আমি যদি এই মুহূর্তে হিরোইন খাওয়া না সারি তাহলে আমার ছেলে মেয়ের অবস্থা খারাপ, শেষ, জীবন শেষ, আমার জন্য ওরা শেষ, যেই কথা সেই কাজ। তখন স্যারে বললাম স্যার যদি আসামি ধরে 5,000 টাকা খরচ হয় আমি সেটা দেবো, কিন্তু আপনি ধরে ছাড়বেন না। কয় ঠিক আছে, কথা দিলাম, সত্যি কথা, আল্লাহ খুব ভালো মানুষ উনি। এর মধ্যে এটা জানে কারণ কি লিখে, আমার আরেকটা ইয়ে আছে টি অনুসারে, যে মোটর বাইক চালাই আমরা ভাড়া যারা, প্রায় 200-300 মোটর সাইকেল আছে, এগুলি অরিজিনালি কাগজপত্র উঠে অনেকগুলোরই ম্যাক্সিমাম গুলোরই ঠিক নাই। তো ওই স্যারে যখন এই গাড়ি দিয়া মাদক ইয়া বা পাচার টাচার হয় বুঝছেন, তো এগুলি ইয়া করিয়া ইয়া করে, তো এই মোটর সাইকেল সবাই টি অনুসারে ডাকাইছে, ডাকানোর পরে কথা কল বলার মতো কেউ নাই, মানে শিক্ষিত আমি কথা কইছি অনেক। স্যারে যখন হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে বিএ পাশ করছি, কি কি সাবজেক্ট আছে সব যাই না, কয়েছে আপনি আমার লোক দেখা করেন, এবার সবই ঠিক আছে, আমি আপনি কথা ও গাড়ির কাগজপত্র করতে কইছে। তাই আমি বললাম স্যার গাড়ি মনে করেন যদি 400 গাড়ি থাকে 50টা গাড়ি কাগজপত্র ঠিক আছে, আর 350 গাড়ি কোনো কাগজপত্র নাই, কারণ কেউ রিক্সা চালাই তো, হ্যাঁ রিক্সা বিক্রি করে একটা প্রাকৃতিকাল অন্য উঠাইয়া গাড়ি কিনছে, ওই কাগজপত্র করছি এই গাড়ি ধরে নিয়ে যাবে, ওর ফ্যামিলি আসল মানে বুঝাটি যে কইছি। তাইলে তাইলে আমি স্যার অনেক আমার ডাইকে নিয়ে কয় আপনাকে ওই গাড়ি দা গাঁজা ইয়া বা এগুলি ফাঁসার হয় এগুলি কিছু ধরাই দেন। আমি টি অনুসারে সামনাসামনি বলে দিচ্ছি স্যার আমি তো গাঁজা খাই, আমি তো ধরাই দিতে পারবো না, আপনি যদি বিক্রি বন্ধ করে দিতে পারেন আমি হয়তো না পাইলে খাবো না, কিন্তু গাঁজা আমি খাই স্যার, আমি এটা ধরাই দিতে পারবো না। এইভাবে এতে আমার এই ব্যাপারটা অনেকে সবাই যায় প্রসার ইয়া দিয়ে জানত। এরপরে তারপর গেলাম মনি স্যার লইয়া গেল দুই দারগা সহকারে, গিয়া সেই মহিলারে আমি ওনার থেকে মাল কিনতে গেলাম, স্যাররা গিয়ে হাতে নাতে ধরছে, ধরার পরে ওই এলাকার চেয়ারম্যান মেম্বার যা আছে বহুত চেষ্টা করছে, প্রায় শেষ পর্যন্ত 2,50,000 টাকা সাজছে আসামি সারার জন্য,
ছাড়ে নাই
মনি স্যার, ছাড়ে নাই। আইনার সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত বসায় টিউনারি আইনে ম্যাজিস্ট্রেট আইনা সাজা 6 মাসের সাজা দিয়া, ওই যে আমাকে যে বাক্যটা ইয়া করছে যে তুই পারলে এটা করিস, আমি তখন ওই মহিলারে বলছি
প্রতিশোধ নিয়ে নিলেন,
আমি তোরে ইয়া করলাম। এখন আমার ভয় ওদের ড্রাগসের পয়সা, কাঁচা পয়সা,
রাইট,
আমি যদি ওদের এদিকে যাই ওরা কাউরে আরেক হিরোইন চেয়ে 500 টাকা দিলে আমার কোনো একটা খুর্দা ফুসদা দিব না, আমি মোটর সাইকেল চালিয়ে গাড়িটা বাড়িতে ফালাই দিব,
রাইট,
আমি আর ওদিকে যাওয়া বন্ধ করে আমি আমার ওয়াইফকে গাও ধরে কইলাম রূপালি আমি খাবো না, সবাই আমার কষ্ট হবে, সবাই আমার দিকে দেখো, আমার ছেলে ওনার সে বলে ভাই আমার ছেলে এরকম মাত্র ছেলে হয়েছে, আপনি প্রাউড ফিল করবেন, আমার ছেলে গালি কিভাবে দেয় জানে না, আমি আমার ছেলেকে, আমার ছেলে ভালো ব্যাডমিন্টন খেলে ওই উপজেলা দিয়ে টুর্নামেন্ট সারে কলেজে প্রিন্সিপাল স্যার কই রিফার তোমার ছেলে, আমি জি স্যার, কইটা তোমার সৌভাগ্য স্যার আপনারা দোয়া করেন, আমি আমার বাবা আমার জন্য যা করছে আমি আমার ছেলে মেয়ের জন্য আমার মারে আমরা তিন ভাই একটা আজিমপুর থাকে, আমি দেশে থাকি আর ওইটা ওমান থাকে ফ্যামিলি নিয়ে, আমরা বাগে পাই না, আমার সেই ভাই
আমার ছেলেটা আমি জীবনে বললাম না, অনেক সৎমানুষ দেখছি। এর মধ্যে এদেশে অডিট জেনারেল ছিল আসিফ আলী স্যার, উনি একটা গার্লস স্কুল করছে, সেই স্কুল থেকে আমার মেয়ে পাশ করছে। ওনার স্কুলের জন্য আমি প্রচার টচার করছি, আমাকে খুব আদর করে আসিফ আলী স্যার। উনি হয়তো জানেন আমি নেশা করতাম, হয়তো জানলে করতো না, কাছেও বুঝতে দিত না, কিন্তু উনি আমাকে ব্যক্তিগত ভাবে আদর করে। উনি এক সৎমানুষ দেখছি, আর এক সৎমানুষ আমার ভাই, উনি ও স্কলাস্টিকার টিচার ছিল আমার এই ভাই। ওখানে একটা যে বাংলা মিডিয়াম অনেক স্কুল আছে, সেটাতে চাকরি নিয়ে বিনা খরচায় ওখানে কর্তৃপক্ষ ওরে নিয়ে গেছে। ও বলছে আমার মা আছে, বউ বাচ্চা আছে, সবারই নিয়ে গেলে আমি যাবো। এক একজনে 5 লাখ 6 লক্ষ টাকা করে রাখছে, আমার ভাইয়ের টাকা লাগে নাই। আল্লাহ পাক তাআলা তারা বাঁচায় রাখুক আমার ছেলের। আমার ছেলেটা ঠিক ও অ্যাডভাইস করে ওর মতো করে মানুষ করছে, আমার ওই ভাইয়ের সবকিছু পাইছে আমার ছেলে।
আরেকটি বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরিয়া এখানে আপনার সঙ্গে রয়েছি এবং রতন আজকে এখানে কনফেস করছে। আপনারা রতনকে দেখার জন্য কিংবা ঢাকা এফএম এর যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চলে আসতে পারেন ঢাকা এফএম এর ফেসবুক পেজটিতে www.facebook.com/ilovedhakafm। লাইক দিতে ভুল করবেন না প্লিজ। ছোট্ট একটা বিরতি।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে রতন তার সিক্রেটস গুলো রিভিল করছে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। ওকে, কথা না বাড়িয়ে রতন আপনার কাছে আবারও ফিরছি।
আরেকটা সৎ মানুষ আমি না বললেই নয়, আজকে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, তারা রাগ করবে না, আনিস সুজন, যে জাতীয় দলের ক্রিকেট দলের ম্যানেজার ক্যাপ্টেন ছিল সুজন, আমার ঘনিষ্ঠ বন্ধু, একসাথে অনেক কার্ড খেলাইছি। আনিসের সাথে আমি কালকে কথা বলছি, আনিসের বাবা পুলিশের ডিএসপি ছিল, যে বর্তমানে আম্পায়ার করে আনিসে, বাংলাদেশ জাতীয় দলের ফার্স্ট বোলার ছিল। যখন আইসিসি ট্রফি জিতে আনলো এই সোনারগাঁও হোটেলে, আমার চেয়ে বেশি আনন্দ ওদের সাথে কেউ করে নাই। আমি সেই অবাকা রতন, আনিসের বাবা পুলিশ অফিসার, খুব বড় পুলিশ অফিসার, কিন্তু এত অনেক লোক সে কোনোদিন ঘুষ খায় নাই। আমার যে কোনো ব্যাপারে উনি হেল্প করছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আনিসে আমরা একসাথে সপ্তাহে 3 দিন একসাথে বাদ খেয়েছি। আমি সবচেয়ে বড় কথা যে জিনিসটা বলতে আসছি, ও সেশনে একটু ওদের কথা বলতে
পারি। আপনি আপনি ইমোশনালি যে জায়গাটায় গিয়েছেন সেটার প্রতি আমার রেসপেক্ট আছে, অফকোর্স। প্রিয় শ্রোতা, অনেকক্ষণ ধরেই শুনছিলাম, ইন্টারাপ্ট করিনি এবং করার প্রয়োজনও হয়নি। ইনফ্যাক্ট আমি যে জায়গাটায় ছিলাম যে পুলিশ আপনাকে ফর্মা হিসেবে ইউজ করা শুরু করলো এবং আপনি যাই হোক পুলিশ অফিসারকে পছন্দ হয়েছে আপনার এলাকার।
ফর্মা হিসেবে ইউজ করেনি, ওই একটা উনি বলছে আমাকে একটা আসামি দেন, ওনার নিজের সুপ্রয়োজনে।
আচ্ছা আচ্ছা, ওকে।
ওনার হয়তো চাকরি ক্ষেত্রেও কাজে গেল, কিন্তু আমি যখন বলছি যে আপনি যদি এটা করেন তাহলে আমার এই উপকার হবে।
আচ্ছা,
আমি সেদিন থেকে এজেন্ট খাওয়া বাদ দিছি। আমি মিথ্যা কথা বলবো না, আমি নেশা এখনো করি, কিন্তু গাঁজাটা আমি কন্টিনিউসলি অন্য কোনো নেশা করি না।
আচ্ছা,
আমি শরীর ঠিক থাকে না, না খাইলে আমি স্টিল না, এখনো রাত্রে খাইতে হয় আমার, নাইলে ঘুম আসে না। এখানে যে জিনিসটা বলতেছিলাম যে ইয়াগুলা, আমি ঢাকায় থাকতে বাড়িতে যাওয়ার আগে একটু ঘটনা করছি, এটা না বললেই নয়। আমার বাসার এক ভাড়াটিয়া, আমার এই হিরোইন খাওয়ার দুর্বলতা নিয়ে কি হয়েছিল হয়েছে যে ওর বাসায় টাকা হারানো গেছে, সেই টাকার দায় আমার উপরে দিছে। আমি কাউরে কিছু বলতে পারি নাই, আমি ভাই না কইরা সেটা আমার সহ্য করে দিতে হয়েছে, ওই যে আমি হিরোইন খাই, হয়তো রতন নিছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করবা, আমি সেই বিচার পাইছি, গেল এই চ্যাপ্টার। আমি দেশে যাওয়ার পরে বাড়িতে পারিবারিকভাবে থাকলে দ্বন্দ্ব হয় ইয়া করে, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারণ ভুল আমার, আমি নেশা করে কেন করছি, এটা আমার বড় ভুল, এটা যাতে না করে এটার জন্য বলতে আসছি। কারণ অন্যান্য যে ভুল না কইরা আমি গাড়ি চালানো অবস্থায় ভাই বলতেই হয়, গাড়িতে যাত্রী হিসাবে যারা কে ভালো মন্দ সবাইকে কিন্তু আপনি চিনবেন না, আমার আমার সেই চেনা ক্ষমতা নেই। হঠাৎ করে এক যাত্রী নিয়ে সকালে আজান দিলে সকালে ভোরে ফজরের সময় বের হই গাড়ি নিয়ে, আল্লাহ রাত্রে 9-10 পর্যন্ত গাড়ি চালাইতাম যখন যেভাবে থাকতো। এক যাত্রী নিয়ে গেলাম, সেই যাত্রী চোর নাকি আই ডোন্ট নো, আমি জানি না, সে কিছু কসমেটিক্স মালামাল বস্তা বইরা এবং ব্যাগে বইরা নিয়ে গেছে। আমাদের 150 ভাড়া দিব কুয়া, যেখানে যাইব আমার বাড়ি থেকে টলার ঘাটে ডাকা আসবে, সেই টলার ঘাটে আসবে। আমি নিয়ে যাওয়ার পরে পকেট আর কয় মানি ব্যাগ নেই, আয় হাই ভাড়া দিব কুত্তিকা এই অবস্থায়। আমি কই আপনার হেনে এগুলি কি, কইগুলি কসমেটিক্স জিনিসপত্র, আমি ভাড়া না থাকলে এগুলি দিয়ে যান, মালামাল দিয়ে যান। কয় ভাই আমি মানি ব্যাগ কি বুঝা গেছে কেনা, এখানে আপনার কাছে টাকা থাকলে দেন। আমার কাছে টাকা থাকলে দেন মানে কয় আপনি জিনিস করে, মানে ও আমাকে যে জিনিসগুলো অফার করছে এই জিনিসগুলা দিলে হবে 1500-1600 টাকার, আর আমি ওর প্রত্যেকে ভাড়া পাবো 150 টাকা, আর আমার কাছে টাকা আছে 250 টাকা, এই 400 টাকার বিনিময়ে ও আমার জিনিসগুলো দিতে যেতেছে। আচ্ছা আমি যেহেতু তখন নেশা খাই, আমার তো একটু পয়সার প্রতি একটু ইয়া থাকবেই, কথাটা এখানে খেয়াল করবেন, এটা কিন্তু ভাই খেয়াল করার ব্যাপার, এটা এই কথাটা বলার একটা মেইন পয়েন্ট আমার। আমি ভাই কোনো কিছু যাচাই বাসে যে ওরে জিজ্ঞেস করি নিচ্ছি এগুলি করতে, ও খালি কইছে এগুলি কইছে আমার দোকানের মাল, আমি টাকা লইয়া যাইতেছি নিতেই পারে, এখন ও চুরি করে আনছে না কি আনছে আমি জানি না। আমি তো 1500-1600 টাকা জিনিস পাইয়া ওই নগদ 250 টাকা দিয়ে আর 150 টাকা বাড়া বাবদ এই টাকা জিনিসপত্র নিয়ে আইসি, নিয়ে আইসা মনে করেন 9 সময় জিনিস লিয়ে ঘরে আইসি, 11 সময় যেই আমাদের ওই বাজারে জিনিস দোকানে চুরি হয়েছে এই জিনিসপত্র, কথা খেয়াল করেন 11 সময় সেই পাশের দোকানে আমি এগুলি বিক্রি করতে গেছি।
ওহ
আমি কিন্তু জানতাম না যে, আমি যদি এটা জানতাম তাহলে তো অবশ্যই বাজারে বাইরে দোকানে কেউ নেয় না, কিন্তু কিছু আমার কিছু আমি জানি না আমি তাদের কি ক্ষতি করছি, তারা এই পয়েন্ট নিয়ে আমি তাদেরকে এটা বুঝাইতেই পারি না যে যেই লোকটা চোর যত পাগলই হোক সে যদি এই দোকান থেকে চুরি করে নেয়, জানে এই দোকান থেকে দিচ্ছে তাহলে কি এই দোকানে বিক্রি করতে সে কোনোদিনও আসবে না, সে যত পাগলই হোক, কিন্তু আমি তো সরল মনে এই জিনিস আমি ঘরে ব্যবহার করতে দিব না, আমার 1200 টাকা যা দেয় আমি লই আম, সেটা আমাকে চেষ্টা করছে। আমাদের অনেকে বলছে তুমি স্বীকার হয়ে যাও তোমার কিচ্ছু হবে না, আমি কি না ভাই আমি যেটা করি নাই সেটা আমি স্বীকার করতে পারবো না, আমি করি নাই। আমার মাঝখানে সাময়িকভাবে একটু কষ্ট হয়েছে কি আমার গাড়িটা নিয়ে 15 থানায় বাজার কমিটি আটকে রাখছে, আর আমার স্বাভাবিক কথাগুলো রয়েছে, আমার তো মানসম্মানের কিছুটা গেছে, আমি যতদিন এসে করি আমার কিছুটা মানসম্মান, আমি যেহেতু একটা কাজ হচ্ছিল আমার মানসম্মান কিছুটা আমি মনে করি আছে, এরপরে নিজে কিন্তু পারেনি, কিন্তু সাময়িকভাবে আমার ওই যে ওগো দোকান থেকে যে জিনিসগুলো গেছে এই জিনিসগুলো যাওয়াতে 13-14 হাজার টাকার জিনিস গেছে, বিচারে এই জিনিসগুলো আমার জরিমানা দিতে হয়েছে শুধু ওই দোকানে বিক্রি করতে নেওয়া, কিন্তু মূল জিনিস তো সব ওই স্যারে নিয়ে গেছে, কিন্তু আমি দিছি। তখন টাকা ছিল না, আমার মায়ের কানের জিনিস ছিল একজোড়া, সেই মা আমার মা কানের জিনিস বার করে দিয়ে কয় যা দিয়ে, আমি মা তুমি বলো তোমার কিন্তু মনে হয় আমি এগুলি করছি, কয় না আমার সন্তান চুরি করতে পারে না, আমার মা বলছে আমি করি না, যে ছেলেটা মনে করে আমার ওই কথাটা বলতো যে গ্রাজুয়েট হয় বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে যায়, সে কোনোদিন চুরি করতে পারে না, করে না আমার মনে হয় না, জানি না কেউ করে কিনা, কিন্তু আমি অন্ত করিনি। তারপরে বাড়িতে আমাদের পারিবারিক ভাবে চাচাদের সাথে লাগতেই পারে, আমি তাদের কারণে অভিযোগ করতেছি না, আমি আমার ভাই সামন তুমিও শুনবা, আমি তোমার নাম বলেই বললাম তুমি আমার চাচাতো ভাই, তোমরা আমার উপরে যে অত্যাচার করছো এই টাকা হারানো নিয়া, আমি আবারও বলি আল্লাহর কাছে তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা যাতে ভুলটা বুঝতে পারো, আর আমি যদি এটা সম্পর্কে কিছু চাই না থাকি আল্লাহ যাতে, আমি তো 2 চাকার উপরে চলি, আমি আগেও বলছি শত শত মানুষ যাদের কাছে আমার পরিচয় আছে সবাই এই কথাটা বলছি, আপনারা দোয়া করবেন রতন যদি এই সম্পর্কে কিছু জানে রতন যাতে আল্লাহ সেই নসিহত ইয়া দেয় শাস্তি দেয়, আর যদি রতন না কইলে থাকে তাহলে যারা এই অপবাদ দিছে তারা যাতে বুঝতে পারে, আমি আবার ভাই তুই আবার ভাই তুই আমাকে এখন রেসপেক্ট করছিস, তোরা যে ভুলটা করছিস তোদের প্রতি কোনো অভিশাপ নাই, আমার জীবন শেষ, আমার শরীরের রোগে শেষ নেই, আমি আমার নিজের শরীরের উপরে নিজে টর্চার করছি অত্যাচার করছি নিজের ভুল নিজে করছি, আমার এই ভুল কেউ যাতে না করে, কিন্তু সামন সামন তোদের উপর কোনো অভিশাপ নেই, কিন্তু তোরা যে অত্যাচার করছিস আমার উপরে আমার ছেলেমেয়ের উপর এই সম্পর্কে আমি কিছুই জানি না, এই লাখ মানুষের সামনে আমি বললাম আজকে এই কথাটা বলার জন্য আমি মেইনলি আসছি। তারপরে মানে বাড়িতে একটা ঘটনা ঘটছিল ভাই, সেটা আমার উপরে ব্লেম আসছে, শুধু আমি সেগুলির দিকে জাস্ট আর প্রতিবাদ করি, কিছু জাগাল টাগাল ব্যাপার থাকে এই আমার বাবার যতটুকু, এটা তো আমি যেহেতু আমার বাইরা নাই কেউ, আমারটা তো আমার চাইতে গেলে একটু ঝামেলা হয়। যাই হোক, আমি তাদেরকে আমি অভিযোগ দিলাম না, তোরা হয়তো শুনবি, আমি তোর বলবো অবশ্যই শুনতে। একটু আগে আমি ফোন দিয়েছিলাম বাইরে, তারা এসে এই যে ফুয়াং এ চাকরি করে আমার এই ছোট ভাইটা, যে সামান্য
আমি বুঝতে পারছি যে একজন মানুষ যখন নেশা করেন তখন ওই মানুষকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই অন্য মানুষ যত রকমের চারপাশে খারাপ কাজ হচ্ছে সমস্ত কিছুর দায় তার উপরই দেন, এবং এটা ঠিক যে তাকে বিশ্বাস
করতে একটু আগে বলছি যাকে আমি ইউনিভার্সিটিতে পড়াইছি, উপরে আল্লাহ সাক্ষী আমার যতটা, আমি তখনই কথাটা বলছি আমার জন্ম তার পড়া হইত না ইউনিভার্সিটিতে, সে আমাকে আমি পরিবেশ নষ্ট করি, আমি যদি আরেকটা ছেলে এটা খাওয়াইতাম বা তোর সমাজে ইয়ে করতাম, আসলে এটা বলে না যে নতুন নামে একটা ক্লেম আসলে ওরে দ্বারা উপকারিছে ওরে ওরে ও করছে কিনা এটা একটু যাচাই করতে চেষ্টা করি, এই জিনিসটা করলো না ভাই কেউ আমার উপরে।
জি, আপনার এই কষ্টের কথা কিংবা আপনার এই অভিমানের কথাগুলো, এগুলো হয়তো আরো বড় হবে, দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে পারে। আমরা এখান থেকেই শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই প্রিয় শ্রোতা, ড্রাগ কখনো কোনো সলিউশন হতে পারে না, এবং এটা আপনার জীবনটাকে কেড়ে নেয়, এবং আপনার জীবনটা বিষয়টা হয় এরকম যে ধরুন আমি যদি খুব সহজ করে বলি যে আপনি একটা মানুষ, আপনাকে খেতে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে, আপনাকে হাত খরচ দেয়া হবে, আপনাকে সবই দেয়া হবে মোটামুটি, হ্যাঁ আপনি সব পাবেন, অর্থবিত্ত সব পাবেন, কিন্তু আপনাকে স্বাধীন মত প্রকাশের কোনো ক্ষমতা দেয়া হবে না, এবং কিংবা আপনি কোনো ডিসিশন নেবার কোনো ক্ষমতা থাকবেন না, আপনি খাওয়া পড়া কিন্তু আপনাকে প্রাণীর মতো বাঁচতে হবে, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, গলার দড়িটা থাকবে হচ্ছে আপনার মালিকের হাতে। এই জীবনটা কি আপনি চান? যদি এই জীবনটা বাস্তবিক অর্থেই কোনো মানুষের হয় তাহলে এটা একটা দাস জীবন, এবং আমার মনে হয় যে কেউ এক বেলা খেয়ে যদি দুই বেলা না খেয়ে থাকে তার চেয়ে দাস জীবনে যদি তিন বেলা খাওয়া সবকিছু পাওয়া যায় আমার মনে হয় কেউ দাস জীবনটা বেছে নেবেন না। ড্রাগ হচ্ছে তার চেয়েও খারাপ জীবন। ড্রাগ মানে হচ্ছে আপনার জীবনের সমস্ত স্বাধীনতা কোন একটা কেমিক্যালের কাছে জিম্মি করে দিয়ে আপনার বেঁচে থাকা, এবং ভয়ানক রকম ভাবে
এরকমই একজন মেয়ে, ওগুলো আমরা আল্লাহর কাছে হয়তো কোনো ভালো কাজ করছি, আমি ওগুলো পাইছি, ও কিন্তু অসুস্থ।
আমি ইন জেনারেলি শুধু একটা কথাই বলতে চাবো, দেখুন সবসময়ই বলি, সবসময়ই বলি, আবারও বলছি, বারবার বলবো, প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। আমরা যেন পাপিকে ঘৃণা না করি, পাপকে ঘৃণা করি, খুব কমন কথা।
এর মধ্যে বললাম না একটু বলি, অনেক কথা বলতেছি আমি আমার জীবনে সাধারণ মানুষকে যেভাবে মেডিকেল নিয়ে চিকিৎসা করাইছি, রাস্তায় পড়ে রয়েছে তাদেরকে নিয়ে চিকিৎসা করেছি, পায়ে গা হয়ে গেছে, আমি নিজে পয়সা স্যাম্পল নিয়ে করে আমি তাদের এগুলি পোক ফালাইছি, বুঝলেন আমি সেই ছেলে, আমার এই মনটা আছে।
এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম যে যে মানুষটা ড্রাগ নিচ্ছে তার প্রতি আপনি সহানুভূতিশীল হন, এই অর্থে মানে ড্রাগ শুধু না, মানে যে কোনো ধরনের খারাপ কাজ করছে, ভুল কাজ করছে, অন্যায় করছে, তার দিকে মারমুখী হওয়ার আগে আপনার টার্গেটটা কি, তাকে কিওর করে না, তাকে শাস্তি দিলে যে সিকিউর হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না, তাকে ওই জায়গাটা থেকে ফিরায় নিয়ে আসা, এবং একই সাথে অন্যরা যাতে কেউ কোনোভাবে কাজ না করে সেদিকে নিয়ে যাওয়া। আমরা সাধারণত যেটা করি তাকে ভয়ঙ্কর একটা শাস্তি দিয়ে বাকি সমাজের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই যে এরকম যদি করো তাহলে তোমাদের এটা হবে। আলটিমেট ট্রুথ ইজ, ভয় দেখিয়ে ভয়ঙ্কর শাস্তি দিয়ে আসলে অপরাধ মুক্ত করা যায় না সমাজকে, যদি করা যেত তাহলে পুরো পৃথিবীটা কবে নাগাদ ফ্রেশ হয়ে যেত, হয় না? এবং পৃথিবীতে যত বড় ইজম আছে, যদি বলি যে যত বড় মতবাদ আছে, যত বড় ফিলোসফি আছে, যে ফিলোসফিগুলো মানুষ বছরের পর বছর, শত শত বছর ধরে, যুগের পর যুগ ধরে, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে লালন করে চলছে, ধারণ করে চলছে, কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, কোনো কিছুই এই এই দর্শনগুলো, মতদর্শনগুলো বা মতবাদগুলো কোনো কিছুই মানুষের উপরে মানে শাস্তিমূলকভাবে জোর করে চাপিয়ে দিয়ে বলা হয়নি তুমি এটা পালন করো নইলে তোমার ক্ষতি করা হবে। মানুষ সেটাকে স্বেচ্ছায় বরণ করেছে, শুধু বরণ করেনি, সে তার সন্তানকে দিয়ে গেছে যে তুমি এভাবে এই এই আদর্শে বড় হও, সে তার সন্তানকে দিয়ে গেছে। শত শত বছর ধরে আমরা সেই সব আদর্শ লালন পালন করে চলছি, সেটা যে কোনো আদর্শ হতে পারে, ধর্ম হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে, কিন্তু এই যে যে শাস্তির কথা আমি বলছিলাম যে এই যে এই দেওয়ার বিষয়গুলো কিন্তু খুব খুব কোমল করে বুঝিয়ে বারবার দাওয়াত দিয়ে আমন্ত্রণ দিয়ে, অ্যান্ড ইনফ্যাক্ট
এগুলোই টিকে থাকে, এগুলোই পাওয়ারফুল। তো একটা মানুষকে যদি কিওর করতে হয়, একটা মানুষকে যদি ভুল পথ থেকে নিয়ে আসতে হয়, দেখুন সবাই আমরা অপরাধী, সবাই আমরা কম বেশি ভুল করি। ভালোবাসতে হবে, বেশি বেশি ভালোবাসতে হবে, ওকে ফিরাইতে হবে, বারবার বেশি বেশি ভালোবাসতে হবে। হাল ছাড়া যাবে না, কঠিন হওয়া যাবে না, বারবার ট্রাই করে যেতে হবে। সুতরাং আমি সবসময় যে কথাটা বলি, আপনার চারপাশে যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনার সন্দেহ হয়, খারাপ মনে হয়, আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না যে ওই মানুষটা আপনার জীবনে কত বড় উপকার করতে পারে, কত ভালো কাজ করতে পারে। সো তাদেরকে খারাপ দৃষ্টিতে না দেখে তাদেরকে কিওর করার জন্য লেটস ফাইন্ড দেম বেটার ওয়ে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আর যারা ড্রাগ নিচ্ছেন তাদেরকে শুধু একটা কথাই বলতে চাইব যে নিজের এত সুন্দর একটা জীবন
নষ্ট করবেন না,
প্লিজ ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। এটা এটা ওয়ান টাইম না, আমাদেরকে সৃষ্টিকর্তা দুনিয়াতে একবারই মাত্র পাঠাইছে।
তিনটা কথা বলবো, শিওর আমার চাওয়ার আছে, সেই তিনটা জিনিস চাও হইলো, এক আমি আমার মা রে, আমার মা যে আমার জন্য এখন অসুস্থ মনে হয়, আমার মা আমার জন্য টেনশনে থাকে, আমার মা যাতে আমাকে মাফ করে দেয়, আমি সব আর এই শত কোটি মানুষের সঙ্গে, মা তুমি আমার মাফ করে দিবা। আর আমার মেয়ে মেয়েছি, মেয়ের হাজবেন্ড অসুস্থ খুব ভালো ছিল, আমি ওরে ভাবতাম যে একটু অন্য টাইপের, কিন্তু এখন বিয়ে দিয়ে বুঝছি যে আসলেই ভদ্র ছেলে। অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মাইনি আমার মেয়ে যেহেতু ইন্টারভিউ পাশ করে যায় না, ওর সংসার করবে, আমার মেয়ে যে আমার জন্য আর্থিক কোনো সমস্যা নেই, সে কুটিপুটি, কিন্তু ওর জন্য সবাই যাতে দোয়া করে। আমি আমার মেয়েকে বলছি, মা তুমি নামাজ পড়ো, আল্লাহ হয়তো তোমার নামাজের উচিত নয়, তোমার হাজবেন্ডকে ভালো করে দিবে, বা ভালো করে দিবে। আর আমার ওয়াইফ, ওয়াইফ কেউ বলি তুমি আমার উপর কোনো রাগে হোক, আমি তোমাকে প্রচন্ড খুব ভালোবাসি, তুমি 23 বছরে দেখছো, হয়তো তোমার চাহিদার কিছু, আমার ওয়াইফের কোনো চাহিদা ছিল না, নাই দেখছে যে আমি চাইয়া কি করবো, আমার আসবে তো দিতে পারবো না, আর মন খারাপ করবে, সাময়িক যেদিন না করলে নয় কিন্তু আসে না। আজকালকার মেয়েদের অনেক কিছু চাহিদা থাকে, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, আমার ওয়াইফের কোনো কোনো চাহিদা ছিল না, সে এত ভালো একটা মেয়ে, আল্লাহ তাকে সুস্থ করুক। এটা
ঠিক আছে, আপনার কথা দিয়ে শেষ হোক আজকের এই সিক্রেটস। প্রিয় শ্রোতা সবাই অনেক ভালো থাকুন, সবসময় বলি আজও বলবো, প্রতিটা মানুষই সম্ভাবনাময়, সো রেসপেক্ট আদার্স, অনেক ভালো থাকুন, শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।